14 مارچ 2019 ترجمان کابرار پلم شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم جیبن گڑار بشال سمبھار نیے دک نردیشنامولک ایک بشویکر بیان بادشاہ ماسک استماع بیت الحق جامع مسجد ڈھالکانگر ڈھاکہ.
عن انس رضی اللہ عنہ عن رسول اللہ صلی اللہ علیہ وسلم انہ قال ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك الا وجها الا ناداهم مناد من السماء ان قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات. وأخرجه البيهقي عن عبد الله بن مغفل رضي الله عنه وزاد وما من قوم اجتمعوا في مجلس فتفرقوا ولم يذكروا الله إلا كان ذلك عليهم حسرة يوم القيامة. حضور صلى الله عليه وسلم ارشاد فرمایا ছেন যে সমস্ত লোক আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়, তখন আসমান হইতে এক ফেরেশতা ঘোষণা করে যে তোমাদেরকে মাফ করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাদের গুনাহসমূহকে নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হইয়াছে। আর এক হাদিসে আছে, ইহার বিপরীত যে মজলিসে আল্লাহ পাকের কোন জিকির হয় না সেই মজলিস কেয়ামতের দিন আফসোসের কারণ হইবে। অর্থাৎ এই মজলিসের বেবরকতি ও ক্ষতির কারণে আফসোস হইবে। আর ইহাও বিচিত্র নহে যে কোন অসঙ্গত কাজের দরুন বিপদ বা ধ্বংসের কারণ হইয়া দাঁড়াইবে। এক হাদিসে আছে, যে মজলিসে আল্লাহ তাআলার জিকির হয় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া হয় না সেই মজলিসের লোক এমন যেন তাহারা মৃত গাধা ভক্ষণ করিয়া লইল। এক হাদিসে আসিয়াছে, মজলিসের কাফফারা অর্থাৎ মজলিসের গুনাহ মাফ হওয়ার জন্য মজলিসের শেষে এই দোয়া পড়িয়া নিবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আরেক হাদিসে আছে, যে মজলিসে আল্লাহ তাআলার জিকির হয় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া হয় না সেই মজলিস কিয়ামতের দিন আফসোসের কারণ হইবে। অতঃপর আল্লাহ তাআলা আপন দয়ায় চাহিলে মাফ করিয়া দিবেন অথবা শাস্তি প্রদান করিবেন। এক হাদিসে আছে, তোমরা মজলিসের হক আদায় করো, আর তাহা এই যে বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, পথিককে প্রয়োজনে পথ দেখাইয়া দাও, নাজায়েজ কিছু সামনে আসিলে চক্ষু বন্ধ করিয়া লও কিংবা নজর নিচু করিয়া লও যাহাতে উহার উপর দৃষ্টি না পড়িয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইহা চায় যে
তাহার সওয়াব অনেক বড় পাল্লায় ওজন করা হোক, অর্থাৎ তাহার সওয়াব বেশি হোক। কারণ সওয়াব বেশি হইলেই বড় পাল্লায় ওজন করার প্রয়োজন হইবে, নতুবা সাধারণ হইলে তো পাল্লার এক কোনাই যথেষ্ট হইবে। সে যেন মজলিসের শেষে এই দোয়া পড়ে, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। উপরে উল্লেখিত হাদিসে গুনাহসমূহকে নেকি দ্বারা বদলাইয়া দেওয়ার সুসংবাদ রহিয়াছে। কোরআন পাকে ও সূরা ফুরকানের শেষে মুমিনদের গুণাবলী বর্ণনা করার পর ইরশাদ হইয়াছে, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থাৎ ইহারাই ওই সমস্ত লোক যাহাদের গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দেন, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান।
بسم الله الرحمن الرحيم حضرت والا کراچی رحمت اللہ علیہ ار ملفوظات الكتاب مواہب ربانیہ থেকে পড়াশোনা হচ্ছে। ارشاد فرمایا کہ شیخ اگر خاموش بھی ہو تو بھی اس کے پاس بیٹھے رہو، یہ نہ سمجھو کہ وقت ضائع ہو رہا ہے، نفع نہیں ہو رہا ہے، شیخ خاموش بھی ہوگا تو بھی نفع ہوگا۔ حضرت والا کراچی رحمت اللہ علیہ بولین، شیخ جاکے مانوش اللہ پاکر محبت شکھر جنو جاکے نجر مربی حسابے نرباچن کرے، شی اللہ والا جدی چپچاپ بسے تھکین ایر پرو تار پاسے بسے تھکو، এই কথা মনে করো না যে সময় নষ্ট হচ্ছে, কোনো উপকার হচ্ছে না। শেখ যদি চুপচাপ বসে থাকেন এর দ্বারাও উপকার হবে। উসকি মিসাল আল্লাহ তাআলা নে আতা ফরমাই কি এয়ার কন্ডিশন তকরির নহীঁ কর রহা হ্যায় মগর ঠান্ডক মিল রহি হ্যায়। হযরত বলেন যে এর একটা উদাহরণ আল্লাহ পাক আমাকে দান করেছেন, এয়ার কন্ডিশন সে তো কোনো বয়ান বক্তৃতা করে না, কিন্তু তার সামনে যে কামরায় এয়ার কন্ডিশন লাগানো থাকে সেই কামরায় যে বসে সে শীতলতা পায়। আপনি শেখকে কলবকে এয়ার কন্ডিশন সমঝো, নিজে শেখের হৃদয়কে এয়ার কন্ডিশন মনে করো। খাস কর ও মশায়েখ যে আপনি জিসম কি কার মে হওয়াস সে খমসা কি খিড়কিয়ো পর তকওয়া কা শীশা ভি চড়া কর রাখতে হ্যায় আর কলব মে জিকির কা এয়ার কন্ডিশন ভি চল রহা হ্যায়, লিহাজা উনকে পাস বৈঠনে ওয়ালো কো কিতনি ঠান্ডক কিতনা ইতমিনান কলব মিলেগা। হযরত বলেন বিশেষ করে ওই সমস্ত আল্লাহ ওয়ালা যাদের শরীর নামক যে গাড়ি, এই গাড়ির পাঁচটা গ্লাস সবগুলো গ্লাস বন্ধ, সবগুলো গ্লাসের উপর সবগুলো জানালার উপর তাকওয়ার গ্লাস লাগানো আছে, সাথে সাথে তার অন্তরের মধ্যেও আল্লাহ পাকের এয়ার কন্ডিশন চালু আছে, তাহলে সেই অবস্থায় সেই আল্লাহওয়ালার কাছে বসার দ্বারা কি পরিমাণ শীতলতা।
আল্লাহর ইয়াদের এয়ার কন্ডিশন কলবে আল্লাহ পাকের ইয়াদের এয়ার কন্ডিশন
কলবে আল্লাহ পাকের ইয়াদের এয়ার কন্ডিশন চলতেছে, তাহলে সেই আল্লাহওয়ালাদের সঙ্গে বসলে অন্তরে কতটা শীতলতা এবং কতটা আনন্দ অনুভব হতে পারে। জিস কারকে সব শীশে বন্ধ হ্যায় উস কারকে এয়ার কন্ডিশন মে কিতনি ঠান্ডক হোগি, যেই গাড়ির সবগুলো গ্লাস বন্ধ করা আছে সেই গাড়িতে শীতলতা, এয়ার কন্ডিশনের শীতলতা কতটা অনুভব হবে। আর জিস কারকে শীশে খুলে হো উস কারকে এয়ার কন্ডিশন মে এইসি ঠান্ডক নেই হো সকতি, লিহাজা জো শখস তকওয়া সে না রহতা হো নিগাহ কি হিফাজত না করতা হো চাহে জিকির করতা হো তো উসকে পাস বৈঠনে সে জিকির কি পুরি ঠান্ডক নেই মিলেগি, ক্যোঁকি জিকির সে আল্লাহ কি রহমত নাজিল হোতি হ্যায় আর নাফরমানি সে আল্লাহ কা গজব নাজিল হোতা হ্যায়। হযরত বলেন যে সুতরাং যেই ব্যক্তি তাকওয়ার সাথে থাকে না, নিজের দৃষ্টিকে হেফাজত করে না, কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচায় না কিন্তু সে জিকির করে, তাহলে তার পাশে বসার দ্বারা পূর্ণ শীতলতা অনুভব হবে না। কেননা জিকিরের দ্বারা আল্লাহ পাকের জিকির সে আল্লাহ কি রহমত নাজিল হতি হ্যাঁ, নাফরমানি সে আল্লাহ কা গজব নাজিল হতা হ্যায়। কেননা জিকিরের দ্বারা অন্তরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, আর আল্লাহ পাকের নাফরমানির দ্বারা আল্লাহ পাকের গজব অবতীর্ণ হয়। যাহা দু মুতাজাদ সিফাত কা জুহুর হো রহা হ্যায়, ওহাঁ সোচ লো কে ক্যা হাল হোগা, খুদ ফয়সলা কর লো। যেখানে বিপরীতমুখী দুই অবস্থা সংঘটিত হয়, আপনারাই সিদ্ধান্ত নিন সেখানে কি অবস্থা হতে পারে। না খুদ উসকে কলব কো জিকির কি পুরি ঠান্ডক অর ইতমিনান কামল নসিব হোগা, না উসকে পাশ বৈঠনে ওয়ালো কো নসিব হোগা। হযরত বলেন যে যারা তাকওয়ার সাথে থাকে না কিন্তু জিকির করে, তো জিকিরের পূর্ণ শীতলতা তারা পায় না এবং জিকিরের কারণে তার অন্তরটা পূর্ণ প্রশান্ত হয় না। আল্লাহ পাক আমাদেরকে সকল গুনাহ থেকে সম্পূর্ণ বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদের পীর ও মুর্শিদ দামাত বরকাতুহুমের সোহবতের কদর করার তৌফিক দান করেন।
বহুত আহম মজমুন কি করা গুনাহ থেকে বাঁচার কারণে সারা দুনিয়ার সব নফল পড়া হলো, কোন নফল আর বাকি নেই। হজ ও নফল, হজ উমরা 70-80 150 হয়ে গেছে, তাই না? কিন্তু এখনো গুনাহ থেকে বাঁচার তৌফিক হয় না, সে এক কদমও আগাইতে পারেনি, এক কদমও এখনো আগানোর তৌফিক হয়নি। আর পৃথিবীর কোন নফল আমলের তার অভ্যাস নেই, কিন্তু গুনাহ একটাও করে না, সে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছেই গেছে। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়, হাজারো নফল পড়তে এত কষ্ট নাই, নজর হেফাজত করতে যত কষ্ট, হাজার নফল পড়তে এত কষ্ট নাই, সুযোগ পাইলে নফসের হারাম খায়েস পুরা করার সুযোগ পাইলে সেটা সে পুরা করতে পর থেকে বাঁচতে যত কষ্ট। হ্যাঁ, এজন্য গুনার থেকে বাঁচার দ্বারা নিঃসন্দেহ বান্দা আল্লাহকে পাইয়ে যায়। হ্যাঁ, জিকরুল্লাহ অনেক বড় জিনিস, কিন্তু এই শর্তে যে সে গুনাহ থেকে বাঁচে, আর গুনাহ থেকে বাঁচার মধ্যেও জিকরুল্লাহ, গুনাহ থেকে বাঁচার মধ্যেও জিকরুল্লাহ, নামাজও জিকরুল্লাহ, সমস্ত আমলই জিকরুল্লাহ। আমল যা করে বন্দা আল্লাহ পাকের জিকিরের জন্য, আল্লাহর জিকিরই সবকিছুর মধ্যে উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জিকিরি, এটি হল মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। আর হালে আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলি, আর হলে আল্লাহকে ইয়াদ রাখি, আল্লাহকে ইয়াদ রাখি, আল্লাহকে ইয়াদ রাখি, এসা বান্দা একদম কামিয়াব, ফেরেশতার নজরে সে ঈর্ষণীয়। মেজাজে দরসিয়াত এত গালিব যে মেজাজে এতাত এলাহিয়া হয়ে উঠে না, দরসিয়াত গালিব যে এই কিতাব ওই কিতাব সে কিতাব পড়ো 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 পড়ো, সব ঠিক আছে কিন্তু বদনজরিও ঠিক আছে, হাজার হাজার কিতাবের পৃষ্ঠা মোতালা করাও ঠিক আছে, বদনজরিও ঠিক আছে, কুদৃষ্টিও ঠিক আছে, আবার হাজার হাজার কিতাব মোতালা করাও ঠিক আছে, গীবতও ঠিক আছে, তো কি হইল? সে দিন শিখে নেই, এলমে দিন কাকে বলে সে চিনেই নেই, এখনো নিঃসন্দেহে সে জাহালে মুবতালা, সে মালুমাত অর্জন করে লেখাপড়া করে, এলমে দিন এখনো সে শিখে নেই। এলমে দিন যে শিখে সে খাসিয়ত ইলাহিয়া বলা হয়, এলমে দিন যে শিখে তার কলব নূর করবে, এলাহির নূর বলা হয়, আল্লাহ পাকের নৈকট্য নূর বলা হয়। এগুলো বুঝার চেষ্টা করি ভাইরা। এই কারণেই মাশায়েখ উম্মতের কাছে যাইতে থাকছেন উলামায়ে দ্বীন। অনেক বড় হওয়া সত্ত্বেও মাশায়েখ আকাবের উম্মত যারা ছিলেন, আউলিয়া উম্মত, তাদের কাছে যাইতে থাকছেন, বড় বড় উলামা মুহাদ্দিসিন, কেন গেছেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমুল্লাহর মতো মানুষ, মাওলানা ইউসুফ বিন রহমুল্লাহর মতো মানুষ, তারও উপরে শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহমুল্লাহর মতো মানুষ, এনারা সব দৌড়াতে থাকতেন আউলিয়া উম্মতের পিছনে। হযরত শেখুল হিন্দ দৌড়াতেন মাওলানা গঙ্গুইর পিছনে। হযরত শেখুল হিন্দের এক এক শিষ্য দেখলে আশ্চর্য লাগে। শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহমুল্লাহর এক এক শিষ্য সারাটা পৃথিবীর জন্য একদম যথেষ্ট। যদি নবুয়ত আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পর নবুয়তের সিলসিলা জারি থাকত, আমাদের এই সকল আকাবের এক একজন নবী হইতেন। কথা বুঝতেছেন? ভারতে যদি এরকম নবুয়ত জারি হইত, সবচেয়ে বড় নবী হইতেন ইমাম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী। না নবী হইতেন যদি জারি থাকতো নবুয়তের সিলসিলা, মুজাদ্দিদ আলফি সানি, এবং বড় মাপের এই সকল নবী হইতেন এক একজন, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানাতুবি, হাকিমুল উম্মত মাওলানা আরশাদ আলী থানভী, এই সব মানুষ বড় বড় নবী হইতেন এক একজন। শুনতেছেন আপনারা? তো তারা নবী না, কিন্তু নবীর কামেল নাই, কামেল নাই। এমনি তো হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমুল্লাহর, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানাতুবি রহমুল্লাহর প্রতি সীমাহীন শ্রদ্ধা উলামাদের অন্তরে, ঠিক কিনা? এটা যদি কোন বিরাট শাইখুল হাদিস মাওলানা নানাতুবি গঙ্গুহির বিরুদ্ধে এক শব্দ বলে, বিরাট বড় শাইখুল হাদিস, মৌলভীরা সার্বে তারে, কি হবে ওই লোকের? খবর পাওয়া যাবে কিনা দুনিয়াতে আল্লাহ জানে। হ্যাঁ না, এতটা শ্রদ্ধা হযরত নানুতুবি গঙ্গুহির প্রতি উলামায়ে দ্বীনের, এবং এটা বিলকুল ঠিক আছে, আমাদের সৌভাগ্য তাদেরকে শ্রদ্ধা করতে পারা। কিন্তু হাকিমুল উম্মত মাওলানা আরশাদ আলী থানভীর মতো মানুষ বলেন, এই মাওলানা কাসেম নানুতুবি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি যে এত বড়, হাজী সাহেবের কাছে যাওয়ার পরে না আগে বলেন যে হযরত থানভী বলেন, খোদ তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, আপনাদেরকে উম্মত এত বড় হিসাবে জানে হাজী সাহেবের কাছে যাওয়ার পরে না আগে? মাওলানা থানভী বলেন যে হাজী সাহেবের কাছে যাওয়ার পরে তাদের এই মকবুলিয়ত পাওয়া হয়েছে, এলেম তাদের কাছে ছিল, কিন্তু তাদের এই মাকাম অর্জন হয়েছে হাজী সাহেবের বরকতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, অনেক এলেমওয়ালা গালি গালি শুনতে থাকে, বকাবকি শুনতে থাকে, এলেম তো আছে, পাগড়িও লম্বা, এই উম্মত তারে বকতে থাকে, শুধু এলেম যথেষ্ট না, কোন কামেলের নজর এবং স্নেহ এবং দোয়া পাওয়া জরুরি মানুষ হওয়ার জন্য, আর না হলে এটা পশু থাকে, মানুষই হয় না। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি যেটাকে সংক্ষেপে বলতেন, আদমি আদমি বানাতা হয়, মানুষ যে নিজে মানুষ সে আরেকজনকে মানুষ বানাইতে পারে, এই জন্য মানুষ হওয়া জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। সবাই গুনাহ ত্যাগের হিম্মত করবো ইনশাআল্লাহ, জান যাবে, কষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ না, আচ্ছা, কারো কারো নফসের মেজাজই, হাজার মুজাহাদার পরও নফসের মেজাজ থাকে খালি যে হালমি মসজিদ, এই ধান্দা নফসের মেজাজই হালমি মসজিদ, যে যার কুদৃষ্টি করার অভ্যাস থাকে, মনে করো যে পারিত না নিজের সামলাইতে, দু চারজন দিঘে লই, তাতে মনটা শান্ত হবে, পরে না হয় তবাতিল্লা করে বলবো যে আল্লাহ মাফ করে দেন, এখন থেকে তাহাজ্জুদ পড়ি, তেলাওয়াত করি। ও মনে করে দুই চার পাঁচজন দেখলে বোধ হয় শেষ, না, নফস যখন দুই চার পাঁচটা পছন্দের এবং মজাদার খোরাক পায়, তো নফস চিৎকার করতে থাকে, হালমিম মসজিদ, হালমিম মসজিদ, হালমিম মসজিদ। হ্যাঁ, হাদিস শরীফে আছে যে জাহান্নামে যখন কোন জাহান্নামীকে ফেলা হবে, হার জাহান্নামীকে ফেলার সময়, প্রতিটি জাহান্নামীকে ফেলবার সময় নফস জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, হালমিম মসজিদ, দেন আরো দেন, আরো দেন, আমার ক্ষুধা অনেক, আর আছে আরো আছে, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন, নাউজুবিল্লাহ, এসা খতরনাক জাহান্নাম। ঠিক একই মেজাজ আমার সাহেব বলতেন নফসের, একই মেজাজ হল নফসের। এই জন্য কোন বড় সে বড় ওলি আল্লাহর এই কথা ভাবার সুযোগ নাই যে আমার নফস ঠান্ডা হয়ে গেছে এখন আর ঝামেলা হবে না। কোন কোন সাহেব নিষ্পত্তির এরকম নিজের প্রতি সন্দেহ জাগে, ধারণা জাগে, সন্দেহ জাগে মানে ধারণা জাগে যে আলহামদুলিল্লাহ আজকে ৩০ বছরে ৪০ বছরে কোন গুনাহ নাই, গুনাহ হচ্ছে না আলহামদুলিল্লাহ। এতে বোঝা যায় আল্লাহ পাক জরুর আমাকে গুনাহ থেকে বাঁচাবেন, এতে এমনটা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা যে একদম ডাইরেক্ট সিরিয়াস গুনাহতে জড়িত না হইলেও প্রাথমিক স্টেজের কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কথা বুঝেন নাই। হ্যাঁ, এজন্য যে নফসের মোয়ামলায় অসাবধান থাকার সুযোগ আল্লাহর কসম একদম নাই, নফসের মোয়ামলায় অসতর্ক থাকার কোন সুযোগ নেই। উম্মতটাকে যত বড় ফেরেশতাই মনে করুক না কেন, আপনি জমানার ইসরাফিল, আপনি জমানার জিব্রাইল, সব ঠিক আছে, উনি জমানার ইসরাফিলও ঠিক আছে, উনি জমানার জিব্রাইলও ঠিক আছে, কিন্তু নফস যে কোনো সময় গর্জন করতে পারে সেটাও ঠিক আছে, খাড়া করতে পারে। এজন্য নফস জালেমকে বিশ্বাস করার কোন উপায় নেই। আমার ভাইরা এই খানকায় আসা যাওয়া, হ্যাঁ না, মাসায়েকের সঙ্গে তাল্লুক রাখার এই এটা মকসাদ যে নফসের নষ্টামি থেকে বাঁচা, আল্লাহকে রাজি করার ফিক্র পিপাসা এবং নেশা পয়দা করা। জান দিব গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা, জান দিব তবুও গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। পয়লা তুই যে দিন রাত আমি মুজাহাদার মধ্যেই থাকবো, তা কয়দিন মুজাহাদা করবি, বলছেন তোমার মাওলাকে রাজি করার এই আমলে মশগুল থাকবা মৌত আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত এই দৃশ্য আমি দেখতে চাই, তুমি ব্যস্ত আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য। আল্লাহবাক নিজেই বাতলাই দিচ্ছেন মৌত আসা পর্যন্ত এই ব্যস্ততা থাকতে হবে, এর মধ্যে কারো কোনো একদম ছুটি নেই, কথা বুঝতেছেন আপনারা, কারো কোনো ছুটি নেই। অফিসারের ছুটি আছে, মিনিস্টারের ছুটি আছে, প্রধানমন্ত্রীর ছুটি আছে, কিন্তু আল্লাহকে যে তালাশ করে যে নফসের বিরুদ্ধে যুদ্ধে রত থাকার ক্ষেত্রে তার এক সেকেন্ডের কোনো ছুটি নেই। মক্তবে এসকে কে আন্দাজ নিরালে দেখে উসকো ছুটি না মিলি জিসনে সবক ইয়াদ কিয়া। এক বুজুর্গ বলছেন তোমরা যারা আল্লাহর মহব্বতের পালায় পড়ছো, আমরা আল্লাহকে চাই, তোমাদের এই ভার্সিটির মেজাজই ভিন্ন, যেখানে কারো কোনো ছুটি নেই, উসকো ছুটি না মিলি জিসনে সবক ইয়াদ কিয়া, যা আল্লাহর মহব্বতের সবক তাকওয়ার সবক যে ঠিক মতো পালন করে ওর এক সেকেন্ডের ছুটি নেই। হ্যাঁ, যেটা নষ্ট ওটার ছুটির তো কোনো অভাবই নেই, ও খালি ছুটি ভোগ করতেই থাকে নষ্টটা, যেটা কামিয়াব তার কোনো ছুটি নেই। শুনতেছেন ভাইয়েরা, যেটুকু বললাম হঠাৎ এতটুকু ইয়াদ রাখলেও সে ইনশাআল্লাহ একদম কামিয়াব। আমাদের হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি এক এক মজলিসে মজলিসের আহবাবদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই, এক এক মজলিসে। আমি এটা পড়ে আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ একবার কিরকম কথা। হযরত হাকিমুল ব্যাখ্যা করে বলছেন যে আল্লাহকে পাওয়ার যা সামান সবটা ওর হাতে তুলে দিই, এখন এটা নিয়ে চললেই তো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, হ্যাঁ না, যা পাওয়ার আল্লাহকে পাওয়ার জন্য যা দরকার এক এক মজলিসে একদম হাতে তুলে দিই, নে ভাই নিয়ে যা, এখন এটা কাজে লাগাও। ছোট মানুষ বয়স কম, আর একজন বিরাট বড় আল্লামা একদম প্রবীণ শেখুল হাদিস, বয়স ৮৫ কিন্তু আরেকজনের বয়স ১৮ বছর বয়স, কিন্তু সে ২৪ ঘন্টা গুনাহ থেকে বাঁচে, সে নিঃসন্দেহে ওলি আল্লাহ। আর ওই 80 বছরের শেখুল হাদিস, 90 বছরের শেখুল হাদিস, সে এখনো আমরদের প্রতি নজর করে, সে এখনো ভাবির থেকে পর্দা করে না, যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের সঙ্গে পর্দা করে না, ইবাদত থেকে বাঁচে না, হ্যাঁ না? তো সেই 90 বছরের শেখুল হাদিস এই যুবক, এই 16 বছর 18 বছরের যুবকের মোহতাজ, তার সামনে সে ছোট, মালুমাত তার বড়, মানে লেখাপড়া তার বড়, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় এই 18 বছরের যুবক। কি কথা বুঝেন নাই? ওই শেখুল হাদিসের চোখে এত নূর নাই, এই যুবকের চোখে চামনিতে যেই পরিমাণ নূর আছে, কথা বুঝতেছেন ভাইয়ারা? এক যুবক, সে বহুত বড় ওলি আল্লাহ হয়ে গেছে, হ্যাঁ না? বড় বড় উলামা মাশায়েখ, বড় বড় মুহাদ্দিসিন তার সোহবতে যায়, লোকজন তিরস্কার করে বলতো যে আপনারা বুড়া বুড়া আলেম, তা আপনারা সবই ওলামানের কাছে যান দেখি, সেটা কি ছেলে মানুষ তার কাছে গিয়ে ভিড় করেন দলবন্ধা কি ব্যাপার? তো ওনারা তখন বলছেন, জিসকে দর্দে দিল মে কুছ তাসির হ্যায় গর জওয়া ভি হ্যায় তো মেরা পীর হ্যায়, যার ভিতরে আল্লাহর মহব্বতের আগুন আছে, সে যুবক হলো সে আমার শেখ, এই কথা যে বুঝে সে কামিয়াব হয়ে যায়, এই বুঝ যার অন্তরে পয়দা হয়, এতটুকু মিটানোর তৌফিক যার হয়ে যায়, সে নিঃসন্দেহে আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বুঝতেছেন ভাইরা? হাজি ইমদাদুল্লাহ মুয়াজের মকির আমুল্লার হাতে যারা মুরিদ ছিলেন, এইরকম বুড়া বুড়া মানুষরা, মাওলানা থানভী যখন যুবক, যুবক পীর, যুবক শায়খ, হযরত থানভীর সোহবতে এসে তারা বসতেন, এত বড় আলেম মুহাদ্দিস হাকিমুল উম্মত থানভীর সোহবতে বসতেন, হযরতের সঙ্গে সম্পর্ক রাখতেন, বায়াত হইতেন, যাদেরকে হযরত থানভীর চিঠির জবাবে লিখতেন, আপনি ইউ তাহরির ফরমায়া তো উসকা জবাব ইয়ে হ্যায়, উসকা হাল ইয়ে হ্যায়, আপনি ইউ তাহরির ফরমায়া, হ্যায় না? এসা মানুষ যাদেরকে থানভী হযরত থানভীর চিঠির উত্তর লিখতে শ্রদ্ধার ভাষায় লিখতেন, তাদেরকে শ্রদ্ধার ভাষায় লিখতেন, এত বড় মানুষ হাকিমুল উম্মতের হাতে বায়াত হয়েছেন। এক হাকিমুল উম্মত কেন, আমাদের তমাম আকাবের শানই এমন ছিল, তাদের আল্লাহর সঙ্গে সম্পর্কের সামনে সব মানুষ মাথা যুগেছে, সব ওলামারা মাথা যুগাইতে বাধ্য হয়েছে, বুঝতেছেন ভাইয়ারা? চলেন, অনেকে লেকচার শিখে মনে করে যে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, ভীষণ ভাষণ দেয় সারা দেশব্যাপী, যেখানে যায় স্টেজ কাঁপাইয়া দেয়, স্টেজ কাঁপানোর নাম ওলি আল্লাহ হওয়া না? হ্যাঁ, অনেকে এলেম কালাম ভালোই জানে, নেক আমলেরও খুব অভ্যস্ত, নিজের প্রতি ধারণা করে যে তাহলে আমি কামিয়াব হয়ে গেছি। মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যে গরু পালে সে বুঝে যে কোন গরুর কয় দাঁত, যে গরু বালেগ হয় দাঁত পড়ে দাঁত উঠলে, বড় দাঁত উঠলে না, তো কোনোটার এক দাঁত, কোনোটার দুই দাঁত, কোনোটার তিন দাঁত, কোনোটার চার দাঁত। হযরত থানভী একজনকে খেলাফত দিচ্ছেন, তো চিঠি লিখতেন তো সকলে এসলাই চিঠি, তো যারে খেলাফত দিছিলেন তো ওনার যে এসলাই চিঠিগুলো, এই হযরত থানভী এসলাই চিঠি এবং ওই চিঠির জবাব এটা আবার মজলিসে শুনাইতেন এবং সেটাকে সংরক্ষণ করা হইত, ওইটাই তরবিয়ত সালেক কিতাব নামে পরবর্তীতে প্রকাশিত হয়েছে। তো ওই খেলাফত প্রাপ্ত মানুষটার যে উঁচু হালাত এটাকে আরেক মরণা সব জানতে পারছে, বুঝলেন? যে অমুকের এই হালাত, ওই যে এই অধ্যায়গুলো না ওই কিতাবের সব ওই হুজুরের যে খেলাবত পাইছে, পরে এই লোক নিজে যখন এসলাই চিঠি লাগে, হজরত আজকাল আমার অবস্থা এই যে সেজদা করলে আমি নূর দেখি, দেখি যে তাজাল্লি বর্ষণ হইতেছে, দেখি যে আসমান আর আমার মাঝখানে কোনো পর্দা নাই, এরকম ওই যে ওই খলিফার যে হালাত সবগুলি ধীরে ধীরে ফাঁকে ফাঁকে কায়দা কৌশল করে ভাষা বদলে বদলে লিখতে থাকছেন, উদ্দেশ্য হল যাতে খেলাফত আসা যায়। তো হযরত হাকিমুল উম্মত থানভী একদিন মজমা ডাকছেন এবং বললেন যে ভাই আপনাদের মধ্যে একজন এই কাম করতেছে যে আমার এক খলিফার হালাত চুরি করে করে নিজের নামে লিখতেছে, উদ্দেশ্য হল যাতে আমি খেলাফত দিয়ে দিই। শুনেন, যে লোক গরু চড়ায় গরু পালে ও জানে কোন গরুর কয় দাঁত, কোনটার দাঁত দুইটা হয়েছে, কোনটার দাঁত তিনটা, কোনটার দাঁত চারটা। গরু নিজে ওই মালিককে বুঝাই দেওয়ার দরকার থাকে না, রাখালকে বলতে হয় না যে স্যার আমার দাঁত কিন্তু দুইটা বা তিনটা, হ্যাঁ না, ও নিজেই বুঝে। আমাদের এই মসজিদের যে আসলে কারি করছে স্যার, হ্যাঁ, গরু কোরবানির হাটে গরু কিনতে গেলে আমি এর নিয়ে যেতাম। তো আমি পরামর্শ করছিলাম যে দুই দাঁতের বেশি হলে কিনবো না, আরেকটা হলো দাঁত ছাড়াও কেনা যাবে না, সে তো না বলে, কি কথা বুঝেন নাই। তো এখন ওই একটা পছন্দ হয় কিনতে চাইলে কেননা এটার দাঁত হয়নি। আমি বললাম আপনি বুঝলেন কেন, আমি দেখলেই চিনি। আমি বললাম আপনি খোলেন, দাঁত খুললে দেখেন, খুললে আমরা দেখাইছি আসলে ওইটা না বলে। আশ্চর্য, আমি যে লোক মুখ খোলা ছাড়া বুঝলো কেমনে। আবার এক জায়গায় যাই, একটা পছন্দ হয়, আমি গেলে এটা কয় দাঁত, কয় এটা দুই দাঁত, তা আপনি বুঝলেন কেমনে, আমি দেখলে বুঝি, আমি গেলে খুলে দেখেন, দেখলে ঠিকই দাঁত দুইটা বড়। আর একটা গরু পছন্দ হয়েছে, কয় না এটা নেওয়া যাবে না। আমি বলি কেন, ঘটনা কি, কয় না এটা চার দেয়, এটা সুবিধা হবে না। আমি তো বাইকের দেখান, ঠিকই চার দাঁত চারটা, মানে আজব মহামেলা। এই লোক ছোটবেলা গাঁও গ্রামে ছিল, নিজেদের গরু টরু চড়াইছে খুব, এজন্য এই গরুর দাঁত মুখ দেখলে চেহারা দেখলে বুঝে, কি কথা বুঝেন নাই। তো অনেকে বিরাট বড় আল্লামা, বড় শেখুল হাদিস, বড় মুফতি সাহ, বড় মুহাদ্দিস সাহ, বড় মুসান্নিফ সাহ, বড় লেখক, হ্যাঁ না, উম্মতের লক্ষ লক্ষ মানুষ তার পিছনে দৌড়ায়, এজন্য অনেকে নিজের ব্যাপারে এই খুশফাহামিতে আক্রান্ত হয়ে যায়, হ্যাঁ না, এই ধরনের আত্মপ্রসাদে আক্রান্ত হয়ে যায়, আত্মতুষ্টিতে আক্রান্ত হয়ে যায় যে এত উম্মত আমাকে শ্রদ্ধা করে আচ্ছুমা দেয়, তাহলে আমি কিছু একটা হয়ে গেছি, আমি জমান গাউস, জমানার গাউস, কি কথা বুঝেন নাই। আমার প্রিয় বন্ধুরা, এসা কোশ্চেন কালো নিজের প্রতি ধারণা করা চাই না, কোন আল্লাহওয়ালার নজরের দ্বারা নিজেকে যাচাই করে নেওয়া, পরখ করে নেওয়া জরুরি। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহর মতো মানুষ, বেসুমার ওলামা যাকে শ্রদ্ধা করতেন, সেই মাওলানা গঙ্গুইর মতো মানুষ হাজী সাহেব রহমুল্লাহর হাতে গিয়ে ধরা দিচ্ছেন। ওলামারা জিজ্ঞেস করছেন যে আপনি কেন, কি জন্য গেলেন সেখানে, আপনার কি দরকার ছিল। বললেন যে গেছি যে মানুষ হওয়ার জন্য এবং আমলে জিন্দগি বানানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এই মানুষরা কত বড় মুখলেস ছিলেন, কত বড় মুখলেস ছিলেন। অনেকে নিজের এলম আমল আর মুজাহাদাকে যথেষ্ট মনে করে, এটাও ভুল। আহলুল্লাহর সোহবতে সেই নূর পাওয়া যায়, সেই নূর পাওয়া যায়, সে কুরবে ইলাহি পাওয়া যায়, যেটা নিজের লাখ কোটি নফল আমলের মধ্যে পাওয়া যায় না, কি কথা বুঝতেছেন। গুনাগার বেচারা আল্লাহওয়ালাদের সঙ্গে বসছে, আল্লাহ গুনাগারদের সঙ্গে, সে আল্লাহওয়ালাদের সঙ্গে গুনাগারকেও মাফ করে দিচ্ছেন, ওরও মাফ করে দিলাম। এবং সেই আল্লাহওয়ালাদের যে মর্যাদা, এই গুনাগারকে আল্লাহবাক সেই মর্তবা নসিব করে দিচ্ছেন, বুঝতেছেন ভাইরা। এজন্য হাকিমুল উম্মত থানভী সোজা কথা বলে দিচ্ছেন, না শুধু মুজাহাদা যথেষ্ট, না শুধু সোহবতে আহলুল্লাহ যথেষ্ট, দোনো জরুরি হ্যায়, দোনোটা জরুরি, দোনোটাই জরুরি। হযরতজি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলী আসতেন ঢাকাতে, তো ওলামা মাশায়েখ বুজুর্গান ওনার সোহবতে বসতেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত উনি চুপ করে বসে থাকতেন, এই হেলান দিয়ে চুপ করে বসে থাকতেন, ওই যে বড় কুলবালিশের সঙ্গে হেলান দিয়ে এক শব্দ বলতেন না, সবাই চুপ করে সেখানে বসে থাকতেন, সকলের কলব নূরের রোশন হয়ে যেত, নূরে আলোকিত হয়ে যেত। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে এত দুর্বল ছিলেন কথা বলতে পারতেন না। তো মদিনা মুনাব্বারা থেকে রমজান শরীফে সাহারানপুরে আসতেন, পুরা রমজান এখানে থাকতেন, কোন বয়ান নেই, কোন ওয়াজ নেই, সকলে হজরতের সোহবতে বসতেন। এই সকল আকাবির দিন হ্যাঁ না, এই সকল আকাবির ওলামায় দিন জানতেন আল্লাহ ওয়ালাদের সোহবতের কত দাম এবং এর ফায়দা কত বড়। হযরত থানভী রহমুল্লাহর একদম নিসবত ইত্তেহাদি হাসিল ছিল ইন্তেকালের পরে একবার তিনি আলিগড় গেছেন, ওখানে ওনার সংবাদ পায়া যে হাকিম উন্মতের পরে ইনি হাকিম উন্মতের সর্বোত্তম স্থলাভিষিক্ত, বহু ওলামা মাশায়েখ বহু লোকজন সেখানে ভিড় করছে বয়ান শুনবে। তিনি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওখানে বসে রয়েছেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটা শব্দও বলেননি, চুপচাপ বসে রয়েছেন। মাগরিবের আজান হবে হবে এরকম সময় উনি বললেন, আজকে আমার আজ হামারি খামোশিছে জিনকো কোই ফায়দা না হুয়া, ও আয়েন্দা হামারি মজলিস মে হারগিজ না আয়া করে, আমার আজকে চুপ থাকার দ্বারা যাদের কোন ফায়দা হয় নাই তারা যেন আর কোশ্চিন কল আমার মজলিসে না আসে, মজলিস বিনা নুমিন সাআতান, আল্লাহওয়ালাদের সঙ্গে বসলে ইমান তাজা হয়, নূর বাড়ে, কুরব ইলাহি অর্জন হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খালি এবারত পড়লে হয় মিয়া, কোন কামেল আল্লাহওয়ালার সোহবতে এ সকল এবারাতের ভিতরে যে নূরের দরিয়া আছে সেটা উদ্ধার করা চাই। চলো মরণ
এই কিতাব ওই কিতাব সে কিতাব পড়ো 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 সব ঠিক আছে, কিন্তু পদ্ধতি ঠিক আছে। হাজার হাজার কিতাব পৃষ্ঠা মোতলা করাও ঠিক আছে, পদ্মজুরিও ঠিক আছে, পুলিশটিও ঠিক আছে। আবার হাজার হাজার কিতাব মোতলা করাও ঠিক আছে, গীবন্ধ ঠিক আছে, তো কি হল? সে দিন শিখে নেই, এরকম দিন কাকে বলে, সে চিনেই নেই। এখন নিঃসন্দেহে সে জাহাজে মোতলা, সে মালুমাত অর্জন করে, লেখাপড়া করে, এরকম দিন এখনো সে শিখে নেই। এরকম দিন যে শিখে সে খাসিয়ত এলাকিয়া বলা হয়, এরকম দিন যে শিখে তার কর্ম নূর করবে নূর বলা হয়, আল্লাহ পাকের নৈকট্য নূর বলা হয়। এগুলো বোঝার চেষ্টা করি ভাই, এই কারণেই মাসায়েক উন্নতির কাছে যাইতে থাকছে ওলামায়ে দিন। অনেক বড় হওয়া সত্ত্বেও মাসায়েক আগামী উন্নত যারা ছিলেন আউলিয়া উম্মত তাদের কাছে যাইতে থাকছেন, বড় বড় ওলামা মুহাদ্দিসি কেন গেছেন? আল্লাহ মানুষ শেখ কাশ্মীর রহমানের মতো মানুষ, মাওলানা ইউসুফ রহমানের মতো মানুষ, তারও উপরে শেখুলের মাওলানা মাহমুদ হাসান দেওয়ানি রহমানের মতো মানুষ, এনারা সব দৌড়াতে থাকতেন আউলিয়া উম্মতের পিছনে। হযরত শেখুলের দৌড়াতে মাওলানা গঙ্গুর পিছনে, হযরত শেখুলের এক এক শিষ্যদের কি আশ্চর্য লাগে, মাওলানা শেখুলের মাওলানা মাহমুদ হাসান দেওয়ানি রহমানের এক এক শিষ্য সারাটা পৃথিবীর জন্য একদম যথেষ্ট। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর নবুয়তের সিলসিলা জারি থাকত, আমাদের এই সকল আকার এক একজন নবী হইতেন। কথা বুঝেছেন? ভারতে যদি এরকম নবুয়ত জারি হইত, সবচেয়ে বড় নবী তিনি ইমাম শাহাবুল্লাহ মুহাদ্দিস দিয়ে হইত, যদি জারি থাকতেন এবং বড় মাপের সকল নবী হইতে দেখে মহানুষিদামী ইসলাম মহানা কাসানা শরীর তানুবী, এই সব মানুষ বড় বড় নবী হইতে দেখে বুঝেছেন আপনারা? তো তারা নবী না, কিন্তু নবীর কামের নাই, যদি কোন বিরাট শেখুল হাদিস মহানাথ নানুদী গঙ্গুহির বিরুদ্ধে এক শব্দ বলে, বিরাট বড় শেখুল হাদিস মৌলভীরা সার্বে দাঁড়ে, কি হবে ওই লোকের খবর পাওয়া যাবে কিনা দুনিয়া তাল্লাই না। এতটা শ্রদ্ধা হযরত নানুদী গঙ্গুহির প্রতি ওলামায়ে দিনের, এবং এটা বিলকুল ঠিক আছে, আমাদের সৌভাগ্য তাদেরকে শ্রদ্ধা করতে পারা। কিন্তু একই অলম্বন মরণা সবের সারুর মতো মানুষ বলেন, এই মরণা কাছের নানুদী মানুষ আমাদের গঙ্গুই যে এত বড় হাজ হিসাবের কাছে যাওয়ার পরে না আগে বলেন যে হযরত আমির লোকের তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের কি উম্মত এত বড় হিসাবে জানে হাজ হিসাবের কাছে যাওয়ার পরে না আগে? তারই বলেন যে হাজ হিসাবের কাছে যাওয়ার পরে তাদের এই গঙ্গুরি এবং তাদের কাছে ছিল, কিন্তু তাদের এই মাথা অর্জন হয়েছে হাজ হিসাবের পর্বত। অনেক এরম বলা গালি গালি শুনতে থাকে, বকাবকি শুনতে থাকে, এলম তো আছে পাগলিও লম্বা, এই উম্মত তাদের বকতে থাকে, শুধু এলম যথেষ্ট নয়, কোন কামেলের নজর এবং স্নেহ এবং দোয়া পাওয়া জরুরি মানুষ হওয়ার জন্য, আর না হলে একটা প্রশ্ন থাকে মানুষই হয়। আমার শেখ রহমতুল্লাহ যেটাকে সংক্ষেপে বলছেন, আদমি আদমি বানাতা, মানুষ যে নিজে মানুষ সে আরেকজনকে মানুষ বানাইতে পারে, মানুষ হওয়া জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সবাই গুণা থেকে হিম্মত করবো, জান যাবে কষ্ট হবে যে কোনো সন্দেহ নেই, তাই না? আচ্ছা, কারো কারো নফসের মেজাজই হাজার গুজবাদের পরও নফসের মেজাজ থাকে খালি যে হালদি মাসিদ, এই ধান্দা নফসের মেজাজই হালদি মাসিদ, যে যার কুদৃষ্টি করার অভ্যাস থাকে, মনে করো যে পারেন তোমার নিজের সামনে দিয়ে চেতন দিয়ে গেবেন, তাতে মনটা শান্ত হবে। পরে না হয় তবা কিল্লা করে বলবো যে আল্লাহ মাফ করে দেন, এখন থেকে তাহাজ্জুদ করি, তেলাওয়াত করি। ও মনে করে দুই চার পাঁচজন দেখলে বলতে শেষ না, নস যখন দুই চার পাঁচটা পছন্দের এবং বজাটার খোরাক পায় তো নস চিৎকার করতে থাকে, হালমিম মাসিদ হালমিম মাসিদ হালমিম মাসিদ। হ্যাঁ, হাদিস শরীফে আছে যে জাহান্নামে যখন কোন জাহান্নামীকে ফেলা হবে, হর জাহান্নামীকে ফেলার সময় প্রতিটি জাহান্নামীকে ফেলবার সময় নাম জাহান্নাম চিৎকার দিয়ে বলবে হালমিম মাসিদ, দেন আরো দেন আরো দেন আমার পূজা করে, আর আসে আরো আসে, নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন, তাও একটা কথর না জাহান্নাম। ঠিক একই মেজাজ আমার সাহেব বলতেন নফসের, একই মেজাজ হল নফসের। এই জন্য পুরো বড় সে বড় ওলি আল্লাহর এই কথা ভাবার সুযোগ নাই যে আমার নফস ঠান্ডা হয়ে গেছে এরপর আর ঝামেলা হবে না। কোন কোন সাহেবের প্রতি এরকম দিক নিজের প্রতি সন্দেহ জাগে, ধারণা জাগে, সন্দেহ জাগে মানে ধারণা জাগে যে আলহামদুলিল্লাহ আজকে ৩০ বছরে ৪০ বছরে কোন গুনাহ নাই, গুনাহ হচ্ছে না আলহামদুলিল্লাহ, বোঝা যায় আল্লাহ পাক জরুর আমাকে গুনাহ থেকে বাঁচাবে। এতে এমনটা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা যে একজন ডাইরেক্ট সিরিয়াস গুণাতে জড়িত না হইলেও প্রাথমিক স্টেজে কিছু না কিছু গণ্ডির হয়ে যেতে পারে, কথা বলছেন নাই। হ্যাঁ, এজন্য যে নফসের মহামালায় অসাবধান থাকার সুযোগ আল্লাহর উপর একদম নেই, নফসের মহামালায় অসতর্ক থাকার কোন সুযোগ নেই। উম্মতটাকে যত বড় ফেরেশতাই মনে করুক না কেন, আপনি জমানার ইসরাফিল, আপনি জমানার জিব্রাইল, সব ঠিক আছে, উনি জমানার ইসরাফিলও ঠিক আছে, উনি জমানার জিব্রাইলও ঠিক আছে, নফস যে কোনো সময় গর্জন করতে পারে সেটাও ঠিক আছে, ভাড়া করতে পারে। নফস আলেমকে বিশ্বাস করার কোন উপায় নেই। আমার ভয় এই খানকায় আসা যাওয়া, হ্যাঁ না, মাসাহের সঙ্গে তাহলুক রাখার এই এটা মাসাদ যে নফসের নষ্টামি থেকে বাইচা আল্লাহকে রাজি করার ফিক্র পিপাসা এবং নেশা পয়দা করা, জান দিব গুণা করবো না ইনশাআল্লাহ, জান দিব তবুও গুণা করবো না ইনশাআল্লাহ। পয়লা তো এই যে দিন রাত আমি মুজাহাদার মধ্যেই থাকি, তার কয়েকদিন মুজাহাদা করি, হাত যে ওয়াক হাতটা আল্লাহ তোমার মাওলাকে রাজি করার এই আমলে মজবুত থাকবা মৌত আসা পর্যন্ত, বিন্দু আসা পর্যন্ত এই এই দৃশ্য আমি দেখতে চাই, তুমি ব্যস্ত আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য। আল্লাহ নিজেই কথা এসেছেন মৌত আসা পর্যন্ত এই ব্যস্ততা থাকতে হবে, এর মধ্যে কারো কোন একদম ছুটি নেই, কথা বুঝতেছেন আপনারা, কারো কোনো ছুটি নেই। অফিসের অফিসারের ছুটি আছে, মিনিস্টারের ছুটি আছে, প্রধানমন্ত্রীর ছুটি আছে, কিন্তু আল্লাহকে যে তালাশ করে নফসের বিরুদ্ধে যুদ্ধে রত থাকার ক্ষেত্রে তার এক সেকেন্ডের কোন ছুটি নেই। মক্তবে এসকে আন্দাজ নিরালে দেখে উসকে ছুটি না মিলি জিসতে সবক ইয়াদ কিয়া, এক বুজুর্গ বলছে তোমরা যারা আল্লাহর মহব্বতের পালায় করছো আমরা আল্লাহকে চাই, তোমাদের এই ভার্সিটির মেজাজই ভিন্ন, এখানে কারো কোনো ছুটি নেই, উসকো ছুটি না মিলি ডিসতে সবক ইয়াদ কিয়া, আল্লাহর মহব্বতের সবক তাকওয়ার সবক ঠিক মতো পালন করে ওর এক সেকেন্ডের ছুটি নেই। হ্যাঁ, যেটা নষ্ট ওটার ছুটির তো কোনো অভাবই নেই, ওখানে ছুটি ভোগ করতেই থাকে নষ্টটা, যেটা কামিয়া তার কোনো ছুটি নেই। যেটুকু বললাম হঠাৎ এতটুকু ইয়াদ রাখল সে ইনশাআল্লাহ একদম কামিয়া। আমাদের হয়তো কেউ আলু রহমান বলতেন আমি এক এক মজলিসে মজলিসের আহ্বাবদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই এক এক মজলিসে, আমি এটা পুরো আশ্চর্য হয়ে গেছি আল্লাহ ব্যাপার কিরকম কথা। ব্যাখ্যা করে বলছেন যে আল্লাহকে পাওয়ার যা সামান সবটা ওর হাতে তুলে দিই, এখন এটা নিয়ে চললেই তো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। যা পাওয়ার, আল্লাহকে পাওয়ার জন্য যা দরকার, এক এক মজলিসে একদম হাতে নিয়ে নেবে, নিয়ে যাবে, এখন এটা কাজে লাগাও। ছোট মানুষ বয়স কম, আর একজন বিরাট বড় আল্লামা, একদম প্রবীণ শেখুল হাদিস, বয়স 90-85 কিন্তু আরেকজনের বয়স 16 বছর, 18 বছর বয়স, কিন্তু সে 24 ঘন্টা গুনাহ থেকে বাঁচে, সে নিঃসন্দেহে বলি আল্লাহ। আর 80 বছরের শেখুল হাদিস, 90 বছরের শেখুল হাদিস, সে এখনো আমলের প্রতি নজর করে, সে এখনো ভাবিস ভাবির থেকে পর্দা করে না, যাদের সঙ্গে পর্দা করো তাদের সঙ্গে পর্দা করে না, ইগর থেকে বাঁচে না, তাই না? তো সেই 90 বছরের শেখুল হাদিস এই যুবক, এই 16-18 বছরের যুবকের মোটা, তার সঙ্গে সে ছোট, মালুমাত তার বড়, মানে লেখাপড়া তার বড়, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে বড় এই 18 বছরের
যুবক।
ওটা বুঝুন নাই, ওই শেখুল হাদিসের চোখে এত নূর নাই, এই যুবকের চোখে চামড়িতে যে পরিমাণ নূর
আছে,
এক যুবক সে বহুত বড় রিয়েলদার হয়ে গেছে, তাই না? বড় বড় উলামা মাসায়, বড় বড় মহাদেশি তার সৌগত যায়, লোকজন তিরস্কার করে বলতো যে আপনারা বুড়া বুড়া আলেন, তা আপনারা সবই পোলামটের কাছে দান দিবি, সেটাই ছেলে মানুষ তার কাছে গিয়ে ভিড় করেন পাবেন না, কি ব্যাপার? তো ওনারা তখন বলছেন, জিসকে ধরতে দিল মে কুছ তাসির হ্যায়, গর জবাব ভি হ্যায় তো মেরা বীর
হ্যায়,
তার ভিতরে আল্লাহর মহব্বতের আগুন আছে, সে যুবক হল সে আমার শেখ, এই কথা যে বুঝলেন সে কামিয়াব হয়ে যায়, এই বুঝ যার অন্তরে পয়দা হয়, এতটুকুর মিটানোর তৌফিক যার হয়ে যায়, সে নিঃসন্দেহে আল্লাহ হয়ে যায়। কোথাও বুঝতেছেন হাজী ইমদাদুল্লাহ মহাজের মকিরামুল্লার হাতে যারা গরিব ছিলেন, এইরকম বুড়া বুড়া মানুষরা, মাওলানা থানবী যখন যুবক, যুবক বীর, যুবক সাহেব, হয়তো থানবীর সৌবতে এসে তারা বসতেন, এত বড় আলেম মহাদেশ হাকিম থানবীর সৌবতে বসতেন, হজরতের সঙ্গে সম্পর্ক রাখতেন, বায়াত দিতেন, যাদেরকে হজরত খানবীর চিঠির জবাব লিখতেন, আপনি ইউ তাহরির ফরমায়া তো উসকা জবাব ইয়ে হ্যায়, উসকা হল ইয়ে হ্যায়, আপনি ইউ তাহরির ফরমায়া, এসা মানুষ যাদেরকে খানবীর হজরত খানবীর চিঠির উত্তর লিখতেন, শ্রদ্ধার ভাষায় লিখতেন, তাদেরকে শ্রদ্ধার ভাষায় লিখতেন, এত বড় মানুষ রাখে মোহাম্মদ রাজু বায়াত হিসেবে, এক হাকিম রূপত কেন আমাদের তাম আকায়ের সাথে এমন ছিল, তাদের আল্লাহর সঙ্গে সম্পর্কের সামনে সব মানুষ মাথা ঢুকেছে, সব ওলামারা মাথা ঢুকাইতে বাধ্য হয়েছে, বুঝতেছেন ভাই? চল অনেকে লেকচার শিখে মনে করে যে আমি আল্লাহ হয়ে গেছি, ভীষণ ভাষণ দেয় সারা দেশব্যাপী, এখানে তো স্টেজ কাপ হয়ে যায়, স্টেজ কাপানোর নাম বলি আল্লাহ হওয়া না, ওরা কি এলেন কালাম ভালোই জানে, ন্যায় কামলেরও খুব অভ্যস্ত, নিজের প্রতি ধারণা করে যে তাহলে আমি কামিয়াব হয়ে গেছি, মামলা থাদুর রহমতুল্লাহ বলছেন যে গরু পালে সে বুঝে যে কোন গরুর কয় ধাত, যে গরু বালে হয় দাঁত করে দাঁত উঠলে, বড় দাঁত উঠলে না, তো কোনটার এক দাঁত, কোনটার দুই দাঁত, কোনটার তিন দাঁত, কোনটার চার দাঁত, হয়তো থানবী একজনকে খেলাফত দিচ্ছেন, চিঠি লিখতেন তো সকলের এসটাই চিঠি, তো যারা খেলাফত দিয়েছিলেন ওনার যে এসআই চিঠিগুলো, এই হজরত থানবী এসআই চিঠি এবং ওই চিঠির জবাব এটা আবার মজলিসে শুনেছেন এবং সেটাকে সংরক্ষণ করা হয়েছে। ওইটাই উত্তর কিন্তু সালেক কিতাব নামে পরবর্তীতে প্রকাশিত হয়েছে। ওই খেলাফত প্রাপ্ত মানুষটার যে উঁচু হালাত এটাকে আরেক মহাসব জানতে পারছে, বুঝলেন যে অমুকের এই হালাত তুই যে এই অধ্যায়গুলো না ওই কিতাবে সব ওই হুজুরের যে খেলাফত পেয়েছে। পরে এই লোক নিজে যখন স্ট্যাচুটি লাগে হজরত আজকাল আমার অবস্থা এই যে চিন্তা করলে আমি দূর দেখি দেখি যে তাদের বসন হইতেছে দেখি যে আসমান আর আমার মাঝখানে কোন পর্দা নাই এরকম হালাত সবগুলি ধীরে ধীরে ফাঁকে ফাঁকে কায়দা কৌশল করে ভাষা বদলে হচ্ছে দিতে থাকছে। উদ্দেশ্য হল যাতে খেলাফত এসে যায়। তো হজরত হাকিমের কথা আরো একদিন মজমা ডাকছেন এবং বললেন যে ভাই আপনাদের মধ্যে একজন এই কাম করতেছে যে আমার এক খলিফার হালাত চুরি করে করে নিজের নামে লিখতেছে, উদ্দেশ্য হল যাতে আমি খেলাফত দিয়ে শুনে যে লোক গরু চড়ায় গরু পালে ও জানে কোন গরুর কয়টা কোনটা দুইটা হয়েছে কোনটা তিনটা কোনটা চারটা গরু নিজে ওই মালিককে বুঝে দেওয়ার দরকার থাকে না, টাকালকে বলতে হয় না যে স্যার আমার দাঁত কিন্তু দুইটা বা তিনটা, তাই না? ও নিজেই বুঝে। আমাদের এই মুসলিমের যে আছে না কারি করছে স্যার গরু কুরবানির হাটে গরু কিনতে গেলে আমি এনে নিয়ে যেতাম। তো আমি পরামর্শ করছিলাম যে দুই তাদের বেশি হলে কিনবো না, আরেকটা হলো দাঁত ছাড়াও কেনা যাবে না এত না ভাবে কি কথা বুঝেন নাই। তো এখন ওই একটা পছন্দ হয় কিনতে চাইলে রাইজ একটা হাত হয়নি, আমি আপনি বুঝলেন কেন আমি দেখেছি আমি তো আপনি বললেন দাঁত খুললেন দেখেন খুলে আমরা দেখেছি আসলে ওটা না ভাবে আশ্চর্য আমি যে খুব কোরআন তারা বুঝে গেছে। আবার এক জায়গায় যাই একটা পছন্দ হয় আমি বলি এটা কয়টা আপনি বুঝলেন কেমনি আমি দেখলাম যা করি খুলে দেখেন কিন্তু চিকি দাম দুইটা বড় আরেকটা গরু পছন্দ হয়েছে কারণ এটা নেওয়া যাবে না চার দেয় এটা সুবিধা হবে আমি তো বাইকটা দেখেন ও চিকি চার দাম চারটা আজও মহামিলা এই লোক ছোটবেলা গাঁও গ্রামে ছিল নিজেদের গরু টরু সরাইছিল এজন্য এই গরু গরু দাঁত মুখ দেখলে চেহারা দেখলে নিয়ে কথা বুঝলেন নাই অনেকে বিরাট বড় আল্লাহ বড় শেখ হাদিস বড় মুক্তি সাহ বড় মহাদেশ সাহ বড় মুসাফেব সাহ বড় লেখক উম্মতের লক্ষ লক্ষ মানুষ তার পিছনে দৌড়ায় এজন্য অনেকে নিজের ব্যাপারে এই কুষ্মাবিতে আক্রান্ত হয়ে যায়, তাই না? এই ধরনের আত্মপ্রসাদে আক্রান্ত হয়ে যায় আত্মতুষ্টিতে আক্রান্ত হয়ে যায় যে এত উন্মত আমাকে শ্রদ্ধা করে আত্মমা দেন তাহলে আমি কিছু একটা হয়ে গেছি আমি যেমন গাউস জমানার গাউস কথা বুঝেন না। আমার প্রিয় বন্ধুরা একটা কোশ্চেন কালো নিজের প্রতি ধারণা করা চাই না কোন আল্লাহ বলার নজরের দ্বারা নিজেকে যাচাই করে নেওয়া পরক করে নেওয়া জরুর আল্লাহ বাক আমাদেরকে বুঝতাম মহারা রশিদ আহমদ গম্ভীর আমলার মতো মানুষ বেশ সময় ওলামা যাকে শ্রদ্ধা করতেন সেই মহারা গম্ভীর মতো মানুষ হাজি সাহেব আমলের হাতে গিয়ে ধরা দিচ্ছেন। ওলামারা জিজ্ঞেস করছেন যে আপনি কেন কি জন্য গেলেন সেখানে আপনার কি দরকার ছিল, বললেন যে গেছি যে মানুষ হওয়ার জন্য এবং আমলের জিন্দগি বানানোর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য। এই মানুষটা কত বড় মুখলেস ছিলেন কত বড় মুখলেস ছিলেন পরে কিন্তু যে এলম আমল আর মুজাহাদাকে যথেষ্ট মনে করে এটাও ভুল। আবিউল্লাহর সোহবতে সেই নূর পাওয়া যায় সেই নূর পাওয়া যায় সে কুরবে ইলাহি পাওয়া যায় যেটা নিজের লাখ ও কোটি নকল আমলের মধ্যে পাওয়া যায়। কি কথা বুঝতেছেন? হ্যাঁ কুমুর কমলা আসলামী জানিয়েছি গুণাগার বেচারা আল্লাহওয়ালাদের সঙ্গে বসছে আল্লাহবাদ গুণাগারদের সঙ্গে সে আল্লাহওয়ালাদের সঙ্গে গুণাগারকেও মাফ করে দিচ্ছেন ওরা মাফ করে দিলেন। এবং সেই আল্লাহ ওয়ালাদের যে মর্যাদা, এই গুণাগারকে আল্লাহ পাক সেই মর্যাদা নসিব করে দিয়েছেন। এজন্য হাকিমের মধ্যে আরবি সোজা কথা বলে দিচ্ছেন, না শুধু মুজাহাদা যথেষ্ট, না শুধু সৌমত আহরুল্লাহ যথেষ্ট, দোনো জরুরি, দোনটা জরুরি, দোনটাই জরুরি। মারানা এনামুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী আসতেন ঢাকাতে, তো ওলামা মাসায় বুজুর্গান আমার সৌমতে বসতেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত উনি চুপ করে বসে থাকতেন, হেলান দিয়ে চুপ করে বসে থাকতেন, ওই যে বড় কুরবানিসের সঙ্গে হেলান দিয়ে এক শব্দ বলতেন না, সব চুপ করে সেখানে বসে থাকতেন, সকলের পর নূরে রসন হয়ে যেত, নূরে আলোকিত হয়ে যেত। সেগুলো মহানা জাকের রহমতুল্লাহ শেষ জীবনে এত দুর্বল ছিলেন, কথা বলতে পারতেন না। তো মদিনা মনোমরা থেকে রমজান শিশুকে সারান পুরে আসতেন, পুরা রমজান এখানে থাকতেন, কোন বয়ান নেই, কোন ওয়াজ নেই, সকলে হজরতে সৌরতে বসতেন। এই সকল আকারের দিন, হ্যাঁ না, এই সকল আকারের ওলামায় দিন জানতেন আল্লাহ বলাদের সৌরতের কত দাম এবং এর ফায়দা কত বড়। থারুল আমার একদম নিষ্পত ইতিহাদে হাসিল ছিল শাহ অসুবিধা রহমতুল্লাহ, শাহ অসুবিধা রহমতুল্লাহ সাথে অনেক বড় আলেম, বহুত উঁচু মানের আলেম। ধারু ইন্তকালের পরে একবার তিনি আলিগড় গেছেন, ওখানে ওনার সংবাদ পায়া হাকিম উন্মতের পরে ইনি হাকিম উন্মতের সর্বোত্তম স্থলাভিষিক্ত, বহু ওলামা মশাই বহু লোকজন সেখানে বের করছে বয়ান শুনবে। তিনি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওখানে বসে রয়েছেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটা শব্দ বলেননি, চুপচাপ বসে রয়েছেন। মাগরিবের আজান হবে এরকম সময় উনি বললেন, আজকে আমার আজ আমার ইচ্ছা অবশিষে দিনকে কই ফায়দা না হুয়া, আয়দা আমার মজলিস হারগিজ না আয়া করে, আমার আজকে চুপ থাকার দ্বারা যাদের কোন ফায়দা হয়নি তারা যেন আর প্রশিক্ষণ আমার মজলিসে না আসে, মজলিস বিনা নুমিন সালাত, আল্লাহর সঙ্গে বসলে ইমাম ফায়দা হবে, নূর বাড়ে, পূর্বে লাগি অর্জন শুনতেছেন প্রিয় বক্তব্য, খালি এবার পড়লে হয়নি কোন কামেল আল্লাহ সৌবতে এই সকল এবারাতের ভিতরে যে নূরের দরিয়া আছে সেটা উদ্ধার করা
যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদাহুর মালফুজাতের বিশাল সমষ্টি, মালফুজাতে হাকিমুল উম্মত ১২তম খণ্ডের ১৬২ পৃষ্ঠা থেকে পড়তেছি। তাকসীরে নওয়াফিল কি বাজায়, জি দ্বাদশ খণ্ডের, জি তাকসীরে নওয়াফিল কি বাজায় মাসি সে রুকনা আহম হে, বেশি বেশি নফলের তুলনায় সকল গুনাহ থেকে বিরত থাকা অতি গুরুত্বপূর্ণ। فرمایا کہ تکثیر اعمال و اشغال و نوافل تو نفس پر آسان ہے کیونکہ یہ وجودی شے ہے۔ حضرت بولن جے بیشی بیشی نفل عمل کرا، نفل عبادت بندگی کرا، ذکر اذکار کرا تو نفسر اوپر سہج، کرن ایٹا کرنیو بشوئے، دوسرے بھی اس کا مشاہدہ کرتے ہیں، অন্যরাও এটা দেখে প্রত্যক্ষ করে, ইসলিয়ে উসমে হজ নফস কো হজ ভি হোতা হে, এজন্য ইহাতে নফসের কাছে মজাও লাগে আর উসমে ওজব ইয়া রিয়া ইয়া তলবে জাহ কা মৌকা ভি মিল সকতা হে, এবং তার মধ্যে আত্মগরিমা লৌকিকতা, সম্মান, সম্মানের মোহ এর সুযোগও আসে। আর জো আমাল আদমি হে জেসে মাসি সে রুক জানা, মসলন কোই শখস গীবত নহি করতা, ইয়ে উমুর নফস পর বহুত গিরা হে, এবং যে সকল আমল বর্জনীয়, যেরকম সকল গুনাহ থেকে বিরত থাকা, উদাহরণস্বরূপ কোন ব্যক্তি গীবত করে না, এ সকল বিষয়াদি নফসের উপরে অত্যন্ত ভারী কঠিন, কিউকি উসমে এক তো হজ নেই, কারণ তার মধ্যে এক তো কোন স্বাদ মজা নেই, দুসরে রিয়া ইয়াতালাবে যা মুহতামিল নেই, দ্বিতীয় তার মধ্যে লৌকিকতা, লোক দেখানো, সম্মানের মোহ এটারও কোনো সম্ভাবনা নাই। ইসলিয়ে নফস কো মৌকা রিয়া ইয়াতালাবে যাহ কা নেই মিলতা, এজন্য নফসের লৌকিকতা করার, সম্মানের মোহ করার কোন সুযোগ এখানে আসে না।
সারা রাস্তা দিয়ে যাইতে থাকে, গীবত করল না, কোন কুদৃষ্টি করে না, এটার কেউ সাক্ষী আছে? কেউ কেউ দেখছে? কোথাও বুঝেন নাই? এজন্য এখানে নিজেকে কিছু ভাবার সুযোগ থাকে না, যে আমি এত এবাদত বন্দি করলাম, সুবহানাল্লাহ, সমাজের সবাই দেখছে, তারা আমাকে কত বড় সার মনে করবে, ক্যাবলা মনে করবে, এরকম সুযোগ তৈরি হয় না। হ্যাঁ, মসজিদে দশ রাকাত পড়লে, দশটা লম্বা সেজদা দিলে নফসে এই কথার সুযোগ হয়, এখন তো তোমার সবাই দেখলে বলবে ক্যাবলা যান, খাজা সাহ, হ্যাঁ না, খাজা এবং ক্যাবলা যান, হজরতজি হজরতজি বলবে, হ্যাঁ না। কিছু সাথীরা আছে যারাই ভাই হজরত 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 করতে থাকে, তো এতে শুনে শুনে নফস ফুলতে থাকে, যে নিজের এসলা করে নেই ফুলতে থাকে, আখেরাত বরবাদ হইতে থাকে। আমার ভাইরা, আল্লাহর কসম, এই জন্য নিজের এসলা করা বহুত জরুরি। ভিতরের এসলা না করে বাইরে লাখ এলম আমল আর দিন প্রচারের পাগলামিতে কামিয়াবি অর্জন হবে না, ততক্ষণ পর্যন্ত ভিতর শয়তানে মুক্ত না হবে, যতক্ষণ পর্যন্ত নফস নফসের এই শরারত থেকে নিজেকে মুক্ত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত কামিয়াবি কোশ্চিন গেল হবে না, বড় ধোকার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, আল্লাহর কোরআনকে পর্যন্ত মানার তৌফিক হচ্ছে না, নাকি যে ওয়াইজাকি নবী উম্মতকে উম্মতের তাসকিয়া করতে থাকতেন, সাহাবিদের তাসকিয়া করতে থাকতেন, তাসকিয়া কি জিনিস, কদম 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 ধ্বংসাত্মক বিষয়াদি থেকে হেফাজত করা, সংশোধন করা, পরিমার্জন করা, এটা হলো তাসকিয়া। সাহাবিদের এটা দরকার হইত, নবীর হাতে সাহাবিদের তাসকিয়া চলতে থাকত, আর এখন উম্মতের বিশাল এক তবকা এই কথা মনে করতে থাকে, আমাদের এলেম, আমাদের আমল, আমাদের দিনের খেদমত মেহনত, এই তুফানের চোটে অটোমেটিক তাসকিয়া হয়, এটা গোমরাহি, এটা ভুল ধারণা, এটা অন্ধকারাচ্ছন্ন এক চিন্তা, এর থেকে তওবা করা ফরজ, কথা বুঝেন নাই? আর কত নিজেকে নষ্ট করা, এটার কারণই হল যে ওই আকাবের উম্মত, মাশায়েখ উম্মত যারা কামেল দিনকে বুঝেন, তাদের নিকট থেকে দিন না নেওয়া, আকাবের উম্মত থেকে দিন না নিয়া এই কিছুই বুঝে না, বেসমজ লোকদের থেকে দিন যখন নিতে থাকবে উম্মত, তো ক্ষতিগ্রস্ত হবে, নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আল্লাহ আমাদের সকলকে, সমস্ত পুরা উম্মতকে আল্লাহ হেফাজত করে। হ্যাঁ চলো ভাই।
ইসলিয়ে নফস কো মৌকা রিয়া ইয়া তলবে যাহ কা নহি মিলতা, এজন্য এই সকল বিষয়াদির মধ্যে নফসের লৌকিকতা করার, সম্মানের মোহ করার কোন সুযোগ আসে না। হালাকে আহাদিস মে উসকা এতমাম জিয়াদা আয়া হে, অথচ হাদিসের ভান্ডারের মধ্যে এর বেশি গুরুত্ব এসেছে, আর উসকো ওয়ারা কহতে হে, এবং ইহাকে পরহেজগারি বলে। আসল মতলুব রেজা হে,
মহানবীর কিতাব থেকে ইস্তেফাদা করে এটাকে পেশ করা বড় ইস্তেদাদ এবং সালিকা, এবং সোহবতে আলুল্লাহ থেকে কিছু নিয়ে পরে আল্লাহবাক তৌফিক দিলে হয়, যে সে হজরতের কিতাব থেকে পেশ করে বুঝা বলা মুশকিল হয়ে যায়, তাই না? এজন্য মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হযরতওয়ালা করাচি তিনি হাকিমুল উম্মতের কথাগুলো কি একদম সহজ ভাষায় বলে দেন। এজন্য হযরতওয়ালা রহমতুল্লাহর কিতাবাদি বেশি বেশি পড়া চাই। হাকিমুল উম্মতের তালিমাতকে সহজভাবে তিনি পেশ করে দিচ্ছেন। আমাদের সকলকে তাকওয়ার তৌফিক দান করেন, গুনামুক্ত জিন্দগি বানানোর তৌফিক দান করেন, গুনামুক্ত জিন্দগি বানানোর ফিকির নসিব করেন। আমাদের এখানে খানকাতে আল্লাহর বান্দারা আসতে থাকে, সময় লাগাইতে থাকে, কেউ পাঁচ সাত দশ দিন থাকে, কেউ এক ঠিল্লা থাকে, কেউ সাল ভর থাকে, পুরা বছর থাকে, যার যার সুবিধা মতো থাকে। কিছুদিন থাকার পর যখন যায় তো আমার সাথে দেখা করতে গেলে তখন বলে যে দোয়া করে দেন যাতে গুনাহ থেকে বাঁচতে পারে। তো এই কথা যখন বলে আমার দিল খুশ হয়ে যায় যে আলহামদুলিল্লাহ এই লোকের ফিকির পয়দা হয়েছে, বুঝ পয়দা হয়েছে। হ্যাঁ, কয়েকদিন থাকার দ্বারা তার এইটুকু বুঝ পয়দা হয়েছে যে আমার জিন্দগিকে কামিয়াব করার তরিকা হলো গুনাহ থেকে বাঁচে। আমার শেখ কুতবে আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির তিন রাতের এই চেষ্টা ছিল, ফিকির ছিল যে উম্মত গুনাহ থেকে বাঁচে, উম্মত গুনাহ থেকে বাঁচে। আমার ভাইরা, এই মামলায় গাফলত, অসাবধানতা, অসতর্কতা দুনো জাহানের জন্য বরবাদী। গুনার দ্বারা দুনিয়াও বরবাদ, আখেরাত বরবাদ। গুনার কারণে চেহারা নূর শেষ হয়ে যায়, গুনার কারণে রিজিকের বরকত শেষ হয়ে যায়, গুনার কারণে মানুষের অন্তর থেকে শ্রদ্ধা সম্মান এগুলো শেষ হয়ে যায়। যে গুনাহ করে তার প্রতি মানুষের অন্তরে শ্রদ্ধা সম্মান থাকে না, জোর করে কেউ কারো থেকে শ্রদ্ধা সম্মান আদায় করতে পারে না। আর যে গুনাহ থেকে মুক্ত থাকে আপনাতেই মানুষের মধ্যে তার প্রতি শ্রদ্ধা জাগে। আর যদি নাই জাগলো তাতে কি আসে যায়? যদি কেউ তার শ্রদ্ধা না করলো, সম্মান না করলো, তাতে কি আসে যায়? কারো কারো শ্রদ্ধা পাওয়ার সে মোহতাজ না, কারো সম্মান পাওয়ার সে মোহতাজ না যার প্রতি মহান আল্লাহর রহমতের নজর জারি আছে, আল্লাহ পাকের দয়ার নজর যার উপরে আছে, সে কারো মোহতাজ কিসের জন্য? সে কারো মোহতাজ না। শুনতেছেন ভাই? হ্যাঁ, আল্লাহকে যে রাজি করে ফেলে বা সে রাজা বাদশাহদের চেয়েও তার মর্তবা বেশি, দুনিয়ার সব রাজা বাদশাহদের চেয়ে এক মোত্তাকি বান্দার মর্তবা বেশি, সব সময় আল্লাহ পাকের রহমতের নজরের মধ্যে সে থাকে। শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক আমাদেরকে এই জজবা নসিব করেন, এই ফিকির নসিব করেন। বড় মুশকিল মামলা এই পৃথিবীতে, আসবাবে গুনা বেশি, গুনার আসবাব উপকরণ অনেক বেশি, এবং যতই দিন যায় ততই গুনার আসবাব উপকরণ বাড়তেছে, ততই গুনার সুযোগ বাড়তেছে। কিন্তু যে আল্লাহকে যে পাইতে চায়, লাখ কোটি সুযোগ বাড়ার কোন পরোয়া সে করবে না। হ্যাঁ না, যে কই মরতা কই জিতা হি রাহা, এশক আপনা কাম করতা হি রাহা, কি হলো না হলো দুনিয়াতে এটা আমার কোনো দরকার নাই, আমি তো আমার মাওলাকে তালাশ করব। সরমত গেলা ইকতিসার মি বায়াত কর, ইয়াকার আজিম দোকার মি বায়াত কর, ইয়া তনবরে যায় দোস্ত মি বায়াত দার, ইয়া কতে নজর যে ইয়ার মি বায়াত কর। হ্যাঁ, এক সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহকে পাইতে চাই কি চাই না। হ্যাঁ না, আমি আল্লাহকে পাইতে চাই। আল্লাহকে পাইতে চাও, হারাম রাস্তা থেকে বাঁচো, গুনার রাস্তা থেকে বাঁচো। হ্যাঁ না, একজনে গুনা করার ফ্রি সুযোগ দিয়ে দিল, কিন্তু আমি তো আল্লাহ থেকে মাহরুম হব, আমার তো আজাবে মুবতালা হইতে হবে, আল্লাহর আজাব, এবং লানত আসবে আমার উপরে, জিবলতি আসবে আমার উপরে, যে গুনার পথে হাঁটে লানত আসে আল্লাহ বাগের তার উপরে, আল্লাহর লানতের মধ্যে সে আক্রান্ত হয়, আল্লাহর কহর গজবে সে আক্রান্ত হয়। আল্লাহ পাকের কহর গজবকে কেমনে বরদাস্ত করা, শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, অনেকের অভ্যাসই হয়ে গেছে কুদৃষ্টি করতে থাকার, অনেকের অভ্যাসই হয়ে গেছে ছোকরাদের সঙ্গে হারাম সম্পর্ক রাখার, অনেকের অভ্যাসই হয়ে গেছে মেয়েদের সঙ্গে হারাম সম্পর্ক রাখার, অনেকের অভ্যাস হয়ে গেছে গীবত করতে থাকার। হ্যাঁ না, অনেকের অভ্যাস হয়ে গেছে হ্যান্ড প্র্যাকটিস করতে থাকার, প্রত্যেকটা ধ্বংসাত্মক, প্রত্যেকটা বিপজ্জনক। যারা হ্যান্ড প্র্যাকটিসের রোগে আক্রান্ত, হস্তমৈথুনে আক্রান্ত, এগুলি একদম অকেজ হয়ে যায়, না ঘর কা না ঘাট কা, কোনো কাজের থাকে না, একদম অথর্ব হয়ে যায়। বিয়ে শাদি হয় পরে একদম পাকা অথর্ব, বেকার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো গুনাহ করার কারণে সে সেই লানত নাজিল হয়, সব বরবাদ, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আর গুনাহ থেকে বাঁচার দ্বারা তো মাশাআল্লাহ অন্তরে শান্তি আরাম ইতমিনান সুকুন, অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা হয়ে যায়, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা হয়ে যায়, এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের অনুভূতি উপলব্ধি তার মধ্যে পয়দা হয়। কথা বুঝেন না এটা? যে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক বাড়ে, একজনের সঙ্গে সম্পর্ক বাড়লে, সম্পর্ক ঘনিষ্ঠ হইলে তো সেটা উপলব্ধি হয় না। গেলে সে বলে যে আসেন বিতু ঘরে আসেন, বললাম আমি যাওয়া লাগবে এক জায়গায়, বসতে পারবো না। আরে আমার ঘরের সামনে দিয়ে আপনি যাবেন আর বসবেন না, এটা কেমন কথা বলেন? আসেন, ধরে নিয়ে যায় ঘরের মধ্যে, ফের নাস্তার তার ইন্তজাম করে, চা খাওয়ায়, খানা খাওয়ায়, কত মহব্বতের সাথে পেশ করে। চোরের এরকম করে খাওয়ায় কেউ? বন্ধুকে যেভাবে মহব্বতের সাথে খাওয়ায়, চোরেরও তো মানুষ খাইতে দেয়, মাছ ধীর করার পরে আচ্ছা রকম ধরে দেওয়ার পরে ওরা আবার মরে কিনা এই ডরে খাইতে দেয় না, কিন্তু সেই খাওয়ন দেওয়া কি মহব্বতের সাথে? তা একটা ডিমও ভেজে দিচ্ছে, হ্যাঁ খা তুই খা, তো চোরায় ওর বুকের দিকে তাকায় দেখে ডিম দিল আমার, বলে আরে খা, মরবি না হলে খা। কি কথা বুঝলে? তো সেটা খাওয়ন দিল এটা মহব্বতের সাথে, আর পরম বন্ধুকে যে খাইতে দেয় কত মহব্বতের সাথে, একটু ধন্যবাদ আর ভর্তা দিয়ে বলে যে এটা নেন এটা খুব মজা, দেখতে ধন্যবাদ আর ভর্তা, কিন্তু সেটার ভিতরে মহব্বতের এক দরিয়া সামিল আছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো মানুষ একটা মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হলে সে তাকে যে মহব্বত করে সেটা উপলব্ধি হয়, তার দিকে যে তাকায় চাহনিতে মহব্বত ভাসতে থাকে, তার সঙ্গে যে হাসে সে হাসির রেখার মধ্যে মহব্বতের ঝড় তুফান অনুভব হইতে থাকে। যেই বন্দার আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পয়দা হয় গুনামুক্ত থাকার দ্বারা, তাকওয়ার উপর চলার দ্বারা, আল্লাহর কসম তার সেই বন্দার অন্তরের পরতে পরতে সেটার ঘনিষ্ঠতম উপলব্ধি পয়দা হয়, নিকটতম উপলব্ধি পয়দা হয়, এবং সে কারণে সে মস্ত থাকে, নেশাগ্রস্ত থাকে, এবং সে বলতে বাধ্য হয় মে রেহতা হু দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগে দিল মে বগুল কারিয়া। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় কি আমি তো দুনিয়াতে জান্নাতের মধ্যে আছি, এটা জান্নাতে করবে এলাহি, জান্নাতে করবে এলাহি, আল্লাহ পাকের নৈকট্যের জান্নাত এটা। জান্নাতুন মোল্লা আলী কারি লিখছেন মেরকাছরে মিসকাতে, জান্নাতুন ফি দুনিয়া বিল হুজুরি মাল মাওলা ও জান্নাতুন ফিল উকবা বিল লিকাইল মাওলা। ওয়ারে মোল্লা আলী কারি কেসা মানুষ ছিলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বড় মাপের মুহাদ্দিস ছিলেন, হ্যাঁ হানাফি মজহাবের বড় ফকি ছিলেন, এবং বহু বড় আরে বিল্লাহ ছিলেন। মুজাদ্দিদিনের লিস্ট আছে না, কে কে মুজাদ্দিদ ছিলেন উম্মতের মধ্যে, ওই লিস্টে মোল্লা আলী কারির নাম আছে। হ্যাঁ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মুজাদ্দিদ ছিলেন, ইমাম শাফি রহমুল্লার জমানে ইমাম শাফি রহমুল্লাহ মুজাদ্দিদ ছিলেন। হ্যাঁ তো উম্মতের যে মুজাদ্দিদিন তাদের লিস্ট আছে, হুজরতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতে তিনিও মুজাদ্দিদ ছিলেন, ইমাম শাহুল্লাহ দেহলভি মুজাদ্দিদ ছিলেন। হ্যাঁ তো বহরহাল সেই মোল্লা আলী কারির কথা, যারা এরকম আরেফ যারা হন, মানে রুহ যাদের আল্লাহকে আল্লাহর মারেফত বলা হয়, রুহ যাদের আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বলা হয়, তাদের তাবিরাতই আজিব, তাদের কথাবার্তাই আজিব। মাওলানা রুমি বলছেন হি কে ইসরাফিল ওয়াক্তান দাউলিয়া, হ্যাঁ মুর্দারা জিশা হায়াত বেবাহা, হে মিয়া শোনো যারা বলি আল্লাহ তারা তোমার জমানার ইসরাফিল, ইসরাফিলের ফুৎকারে মুর্দা জিন্দা হবে, এই তোমার যে তোমার জমানার বলি আল্লাহ সেই ইসরাফিলের ফুৎকারে লাখো কোটি মুর্দা আল্লাহর উলি হয়ে যাবে, লাখো কোটি মুর্দা দিল আল্লাহর উলি হয়ে যাবে। হ্যাঁ সুবহান আল্লাহ কেসা কথা, আরে ভাই ওয়াহ ওয়াহ শুনতেছেন ভাইরা, হে কে ইসরাফিল ওয়াক্তান দাউলিয়া, হে ভাই শোন আউলিয়াগণ নিজের জমানার ইসরাফিল, মুর্দারা জিশা হায়াত বেবাহা, শুনো মাওনা নুরুল আলম মতবি, এই মৌলবি পলায় পলায় থাকো অনেকদিন পরে আসমিয়া, এক এক মৌলবি তোমরা এসা হয়েছ যে বস কি বলা, দোয়া চাও তো আসো না কি জন্য আইসা ফেরো দোয়া চাও। হ্যাঁ এক লোক আমার শেখ অমলের কাছে আসছে হজরতের মুরিদ, তো বলে যে হজরত জি আমার আরো এক নতুন আরেকটা ফ্যাক্টরি দিছি, কথা বুঝেন নাই তো আমার শেখ অমল্লা তখন বললেন যে ভাই হ্যাঁ মচ্ছর কা এক পর আর বাড় গিয়া, যে আগে মশার পর তোমার একটা ছিল এখন দুইটা হয়েছে মশার পর, মানে এই জিনিসকে গুরুত্ব দিও না, হালাল কামাই ঠিক আছে কিন্তু দুনিয়াকে গুরুত্ব দিও না, এটা বুঝাইলেন। ফের হজরত বললেন যে আগার জিয়াদা কমানে লাগোগে ইহা ভি কম আনে লাগোগে, গর জিয়াদা কমানে লাগোগে তো ইহা ভি কম আনে লাগোগে, গর জিয়াদা কমায়া তো মেরি বজম সে জলদি জানে লাগোগে। হজরত বলছিলেন যে কথা মিসাব সেটাকে ছন্দ বানাই দিছেন, এই ছন্দ মিসাবে হজরত আল্লাহ রহমতুল্লাহ বললেন যে দুনিয়ার ধান্দা যদি বেশি পড়ো আল্লাহওয়ালাদের কাছে যাইবা তাহলে কম, ফ্যাক্টরির ঝামেলা আসতে পারি না, দুনিয়ার ধান্দা মিটিং যারা এই ব্যবসা বাণিজ্য করে বড় চাকরি বাকরি করে খালি বলতে থাকে যে আমি মিটিং এ আছি আমি মিটিং এ, ওদের যে কত মিটিং কোন মিটিং এর শেষই নেই, বসের সঙ্গে মিটিং এটার সঙ্গে মিটিং ওটার সঙ্গে মিটিং, মিটিং এ মিটিং করে কি এত মিটিং তো কে জানে, ফর ইটিং সব মিটিং ফর ইটিং, সব খাওন দাওনের পরামর্শ কিভাবে খাওন বানানো যায়, আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে সেখানে মিটিং হয় কিন্তু সেই মিটিং হলো সিরেফ আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ ওয়ালাদের মিটিং কিসের জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য। আমার শেখ রহমতুল্লাহ বলতেন যে তেরি মজলিস কে ফয়জে খাস সে হাম সবনে হেজাবাত জাহাঁ তাহার মরফুর নজর পায়া, হে আল্লাহ ওয়ালা আপনার মজলিসে বসার দ্বারা যে আসমান পর্যন্ত একদম পর্দাহীন মনে হয় আমার, এতটা আল্লাহ পাকের নৈকট্য নূর আমার অনুভব হইতেছে। তেরি মজলিসকে ফয়জে খাস সে হাম সবনে হেজাবাত জাহাঁ তা আর্শ মরফুন নজর পায়, আরশ আজম পর্যন্ত পর্দা মুক্ত মনে হইতেছে সবকিছু। তো আসমান কি থাকে না মাঝখানে? থাকে, কিন্তু নূর এতটা যার কারণে মনে হয় যেন নাই। কান ডাকা তারাহু সেই দশা, যেন নাই এতটা মনে হয়। কি কথা বুঝেন নাই? কোন এক মুরিদকে শায়খ বাতলাইতেছিলেন যে ভাই যখন জিকির করবা তখন ধ্যান করবা যে আমার জিকির ইল্লাল্লাহ আরশে আজম পর্যন্ত পৌঁছে গেছে, সেখান থেকে নূর নিয়ে আবার আসতেছে। এই তো মুরিদ বেচারা তখন বলে যে অজিৎ তো আমার তো মনে হয় যে আরশ আমার মাথার সঙ্গে, হ্যাঁ না, তো আমি কোন সময় তো খেয়াল করবো যে লাইলা বলতে বলতে যাইতে যাইতে আরশে গেছে, সেখান থেকে রওনা হয়েছে, আবার এখন আসতেই আছে আসতেই আছে, আইসা নূর আমার রুহে পৌঁছছে। তো শায়খ তখন বললেন যে ভাই বস তোমার মোহাম্মল্লা তো সাদা সিদা, তুমি খালি এতটুকু খেয়াল করে দে লাইলা, এই তো আরশ এই তো নূর, কালো কথা বল। এই তো আরশ এই তো নূর, মানে করবে এলাহির শক্তির কারণে, আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতার শক্তির কারণে আরশ তার কাছে এত নিকটবর্তী মনে হয়। পর্দে উঠে হয়ে ভি হ্যাঁ উনকি ইধর নজর ভি হ্যায় বড়কে মুকদ্দর আজমা সর ভি হ্যায় সঙ্গে দর ভি হ্যায়, যে আল্লাহ পাক পর্দা সরায় রাখছেন, তুমি আগে বাড়ো ফের দেখো কি ঘটনা ঘটতেছে। পর্দা সরায় রাখছেন মানে যতটুকু পর্দা সরানো যায় এতটুকু সরায় রাখছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে সেটা কি কান্নাকা তারাহু, কান্নাকা তারাহু, চোখে না দেখলেও মনে হবে যেন দেখতেছি। হ্যাঁ, চোখে না দেখলেও মনে হবে যেন দেখতেছি, যে রুহের কলব দ্বারা রুহের চোখ দ্বারা যে আমি যেন আল্লাহকে দেখতেছি, এতটা আল্লাহ পাকের সঙ্গে ঘনিষ্ঠতা এবং এত বেশি নিকটবর্তীতা অনুভব হবে, এত বেশি নিকটবর্তীতা অনুভব হবে। এক বুজুর্গের ভাষায় যে হা নেগাহে ইশক তো বেপর্দা দেখতি হ্যায় উসে, নেগাহে ইশক তো বেপর্দা দেখতি হ্যায় উসে, হেরাত কে সামনে আব তক হেজাব, আব তক হেজাবাত কা আলম, আব তক হেজাবাত কা আলম, হ্যাঁ আব তক হেজাব আলম হ্যায় হেরাত কে সামনে আব তক হেজাব আলম হ্যায়, যে আল্লাহর দেওয়ানা হয় দেওয়ানার রুহের চক্ষু দিয়া সে তো আল্লাহ পাকের সৌন্দর্য অবলোকন করতেই থাকে, কিন্তু যে এসকের থেকে আল্লাহর মহব্বতের দৌলত থেকে মাহরুম, সে তার এই এলেম আর জ্ঞান আর বুদ্ধির সীমাহীন পর্দার আড়ালে পড়ে থাকে সবকিছু, কোনো কিছুই উন্মোচিত হয় না উদ্ভাসিত হয় না তার চোখের সামনে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়ামানা ওয়ালু আমাদেরকে হিম্মত দেন তৌফিক দেন। এইভাবে আপনারা কষ্ট করে ছুটাছুটি করে আসেন সারা দেশ থেকে, মাশাআল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদি, দেখলে দিল এতটা মুতাসির হয়ে যে ভাই যে কত কষ্ট করে আসেন আপনারা। রাস্তাঘাটের পয়সার মামলা তো আসেই, প্রত্যেকের পয়সা খরচ হয়, ইনকাম কয় টাকা তার থেকে ব্যয় করা হয়, এই এটা সিরফ আল্লাহর মহব্বতে এই পয়সা ব্যয় করার তৌফিক হয়, মামুলি না, এই এক এক পয়সা অনেক দামি, এক এক পয়সা আল্লাহর কসম অনেক মূল্যবান, এর এক একটা পয়সা সিরফ আল্লাহর রেজার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবে ইলাহির জন্য ব্যয় হয়েছে, এটার দাম কেউ পরিশোধ করতে পারবেন, এটার বিনিময় কেউ দিতে পারবেন এক আল্লাহ ছাড়া। কালকে আমাদের বুঝে আসবে এই পয়সা কত দাম, এই পয়সা কত দামি, এই সময় কত দামি। আর সে এইভাবে আসা যে রাস্তাঘাটের কি যন্ত্রণা, আমাদের দেশের যে অবস্থা রাস্তাঘাটের যন্ত্রণা, এক বাচ্চা ওই বাবা হাটে গেছে, ছোট বাচ্চা, ছয় সাত বছর বয়স, বাবা এক জায়গায় বসে রাখছে যে তুই বস, আমি সদাই ঘুরে পরে আসি, তোর নিয়ে যাব বাড়িতে। আর আসে না বাচ্চার বাবা, দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে, বসে বসে কান্দে, আমার বাবা হারিয়ে গেছে। কান্দে মানুষ জিজ্ঞেস করে কি হয়েছে, আমার বাবা হারিয়ে গেছে। ওই বাচ্চা যেরকম বসে বসে কান্দে, এরকম গাড়িতে বাসে বসে বসে মানুষজন মানে চিৎকার দিয়ে কান্নার মতো অবস্থা হয়ে যায়। এইভাবে কষ্ট যন্ত্রণা হইতে থাকে রাস্তাগুলো। এখন রাস্তাগুলো হলো যন্ত্রণার নাম, রাস্তা মানে কি একটা যন্ত্রণা। আল্লাহ পাকে যন্ত্রণা দূর করে দেন। আমাদের দেশের সরকার চেষ্টা করতেছে ভাই যন্ত্রণা কমানোর জন্য, আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, তো যন্ত্রণা তো হইতেছে, চেষ্টাও ব্যাপকভাবে তারা করতেছেন যাতে করে যন্ত্রণা লাঘব করা যায়, আল্লাহ তাদের তৌফিক দান করেন। তো এত কষ্ট স্বীকার করে এখানে আসা হয়, ফের আসা এখানে বসা কষ্টকর, খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, এত কষ্ট সহ্য করে আসা যাওয়া নিঃসন্দেহে সিরফ আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, যে বান্দাদেরকে দেখি আমি আল্লাহকে খুশি করার জন্য কষ্ট স্বীকার করে, আমি আল্লাহকে পাওয়ার রাস্তা সময় তার জন্য আমি খুলে দিই। এজন্য এক বুজুর্গ বলছেন, ইউ হি আপ আতে যাতে রহেঙ্গে মহাব্বত কা ফল আপনা পাতে রহেঙ্গে। হ্যাঁ না, আল্লাহ ওয়ালাদের কাছে, তাদের খাদেমদের কাছে আল্লাহকে পাওয়ার জন্য ছুটাছুটি করতে থাকবেন, নিঃসন্দেহে এর সুফল আপনি পাবেনই পাবেন। হাকিকতেই যে এই ধরনের মানুষটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, এ সকল লোকেরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যারা আল্লাহ ওয়ালাদের সোহবত উঠা বসা করে এবং করে না, তাদের চেহারা দেখলেই পার্থক্য বোঝা যায়। হযরত হাকিম উল থানভী বলতেন, দুই মাওলানাকে নিয়ে আসো, একজন কোন আল্লাহ ওয়ালার সোহবত প্রাপ্ত আর একজন সোহবত প্রাপ্ত না, আমি পাঁচ মিনিটের ভিতরে বলে দেব, পাঁচ মিনিটের ভিতরে বলে দেব যে এটা সোহবত প্রাপ্ত, এটা সোহবত প্রাপ্ত না। দুইজনের মধ্যে ভীষণ পার্থক্য থাকে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক তো এই যে দুজনের চেহারা নূরে নূরে পার্থক্য থাকে, ইমানওয়ালা হলে তার চেহারা নূর থাকে, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতের বরকত নূর তার সঙ্গে যোগ হইয়া এক আজীব হালত পয়দা হয়ে যায়, আজীব বৈশিষ্ট্য মন্ডিত হয়ে যায় তার চেহারা, কথা বুঝতেছেন ভাইয়েরা? এই তো এক বিষয়, পার্থক্য বুঝার তরিকা বললাম, এ তো এক বিষয়। দ্বিতীয় বিষয় হল যে আল্লাহওয়ালাদের সোহবতে যে লোক উঠা বসা করছে, তার চাল চলন আচার আচরণ, চোখের চাহনি, অঙ্গভঙ্গি, কথার ঢং, সবটাই ভিন্ন হয়, সবটাই ভিন্নতর হয়, সবটাই ভিন্নতর হয়, সবটাই সোহবতের নূরে একদম ভিন্নতর হয়, এক আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত হয়। তো সেগুলো বোঝা যায়, এই সকল ইমতিয়াজাত ও খাসায়েস, এই সকল বৈশিষ্ট্য, এই সকল একান্ত নিদর্শনাবলী আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত আর কোথাও পাওয়া যায় না। তো ওইসব থেকে বোঝা যায়। মজনু লায়লার দেওয়ানা ছিল, মজনু লায়লার পাগল ছিল, বাস্তব ঘটনা তো। তো এরা আপন চাচা তো ভাই বোন ছিল, তো লায়লার পাগল হয়ে গেছে। যাই হোক, তো মজনু লায়লা লায়লা লিখতে থাকে, বলতে থাকে, করতে থাকে, এতটা পাগল হয়েছে যে আচ্ছা পরে আর লায়লাকে দেখারও আর চিন্তা করতো না, এমনি খালি লায়লা লায়লা যুক্ত থাকতো, বসে বসে লায়লা লায়লা লিখতে থাকতো, লায়লা লায়লা, আজীব ধরনের মামলা। উম্মতের মধ্যে এক আজব ঘটনা, এটা ঘটনাও বাস্তব, কিন্তু বহুত আজব ঘটনা। কিন্তু মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এক আজব আল্লাহ প্রেমিক, আল্লাহ প্রেমের উস্তাদ, যে তিনি লায়লা মজনুর পুরা ঘটনাকে আল্লাহ প্রেমের জন্য ব্যবহার করছেন, আল্লাহ প্রেম শেখানোর জন্য ব্যবহার করছেন। তো লায়লার মৃত্যু হয়ে গেছে, আত্মীয় স্বজনরা সময় মিলে সিদ্ধান্ত নিচ্ছে, মজনুকে কিন্তু জানায় না, মজনুকে জানাইলে ঝামেলা, আইসা হইচি করবে, ঝামেলা করবে, কি জানে কবর পর্যন্ত নেওয়া যাবে কিনা, আবার দাফন করলাম কোন জায়গায়, কবর যদি উল খুলে ফেলে লায়লা এখানে ওরা আমি দেখব, কত ঝামেলা। এজন্য আর ওরে জানতে দেওয়া হয়নি। তো মজনু তো কোথায় থাকে কি করে, সে তো ওই যেখানেই থাকে সেখানে ওই লায়লা লায়লা লেখে, বালুর মধ্যে মুখে বলে কোন রকম আছে এই জিন্দা। তো একদিন খবর পাইছে যে বহুদিন পরে যে লায়লা মারা গেছে, কে জানি বলে দিছে এই তো দৌড় আসছে, তো এখন কবরস্থানে যাবে। সবাই আগেই বলে দিছে এই ওরা কিন্তু লায়লার কবর দেখায় না, আগেই সবাই পাকাপাকি ভাবে যে পারিবারিক কবরস্থান এখানে লায়লার কবর কেউ বলবে না, তো বলবে না তো আর জানবে কেমনে। তো মজনু ওইখানে গেছে, গিয়া এক এক কবর এরকম ওই শোকে এক এক কবরের মাটি হাতে নিয়ে শোকে যে এখানে লায়লার গ্রাণ পায় কিনা, এই কবরে দেখে যে না এটা ওরা কবর সবগুলোকে এমন ভাবে মানায় রাখছে যাতে বুঝানো যায়, কি কথা বুঝেন নাই। এখন ওই কবর সুইকা পরে বলে না না এটা লায়লার কবর না, এখান থেকে ওর গ্যারান পাই না আমি। তারপর আরেক কবরে যায়, ওই কবরের মাটি নিয়ে শুকে বলে না এখানে লায়লার নাই, আমি লায়লার এখানে গ্যারান পাই না। এই একটার পর একটা একটার পর একটা কবর শুকতে শুকতে সর্বশেষ গিয়া একটা কবরের মাটি হাতে নিয়ে নাকে সুইকে বলে যে এখানে এই কবরের লায়লা আছে, আমি ওর গ্রাম পেতেছি। আর বাস্তবে ওই কবরই লায়লা ছিল। আজব ঘটনা, মজনু কেসা উপলব্ধিওয়ালা কত তীক্ষ্ণ তার প্রখর তার ভালোবাসা তার মধ্যে পয়দা করছে, যে মাটির মধ্যে লায়লা শুয়ে আছে সেটার গ্রাম সে মাটিতে পাইতেছে, বড় আশ্চর্য মামলা, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। ভালোবাসা যাদের সিরিয়াস তারা হয়তো এগুলো আজ করতে পারে, আর না হলে বুঝাই মুশকিল যে এটা কেমন ঘটনা, যে আমাদের এক মাওনা সাহেব মাথা নিচু করতেছে, মানে তাল দিতেছে যে ঘটনা ঠিক আছে। সব কিছু বললে তো ঝামেলার জন্য সব বলতে পারি না, নাহলে আরো বুঝাই বলতে পারতাম। হ্যাঁ, তো পরে ওইটা ওই ঘটনা মাওলানা রুমি মসনবী শরীফে লিখছেন যে হামচু মজনু বো কুনাম হর খা করা, দেখো হামচু মজনু বো কুনাম হর খা করা তাবিয়াবাম বোয়ে মাওলা বেখাতা। হ্যাঁ, এখানে উনি লিখছেন বোয়ে লায়লা বেখাতা, যে মজনুর মতো আমরাও এক এক মাটিকে শুকবো লায়লার ঘ্রাণ পাওয়ার জন্য। কি বুঝেছেন, যে এক এক মাটিকে শুকবো মানে এক এক আল্লাহর ওলিকে শুকবো, যেখানে শুনি এক আল্লাহওয়ালা থাকেন আমি গিয়ে তাকে শুকবো যে তার থেকে আমি মাওলার ঘ্রাণ পাই কিনা। তো বোঝা গেল যে কোন যারা আল্লাহওয়ালাদের সোহবত প্রাপ্ত হয়, যারা আল্লাহওয়ালা হয় তাদের চোখের চাহনি থেকে ঘ্রাণ পাওয়া যায়, তাদের কথা থেকে ঘ্রাণ পাওয়া যায়, তাদের উঠা বসা থেকে ঘ্রাণ পাওয়া যায়। সে আল্লাহর ওলি, সে আল্লাহর প্রেমিক, আল্লাহ ওয়ালা, তাদের এক একটা আচরণ থেকে সে ঘ্রাণ আসে। সেই কথাই তো বলছে নাকি তানবীর রহমতুল্লাহ আলাইহি, যে ভাই কোন দুজন নিয়ে আসো মাওলানা সাহেব, একজন কোন ওলি আল্লাহর সোহবত প্রাপ্ত, একজন সোহবত প্রাপ্ত না, আমি চিনি না কিন্তু আজকে নিয়ে আসো, আমি বলে দিব পাঁচ মিনিটের ভিতরে এ সোহবত প্রাপ্ত সে সোহবত প্রাপ্ত না, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। আমার ভাইরা তো দুটোটাই জরুরি, যে একদিকে মুজাহাদা আর একদিকে সোহবতে আহলুল্লাহ, এবং এটার ইলতেজাম করা চাই, এটা চালু রাখা চাই, এটা মৃত্যু পর্যন্ত এটাকে অব্যাহত রাখা চাই, নিজের শেখের সঙ্গে যোগাযোগ রাখা চাই যেকোনো ভাবে। হজদুস সাবিল কিতাবে হাকিমুল মুত্তানবী লিখছেন নিজের শেখকে সন্তুষ্ট করার চেষ্টা করতে থাকা চাই। এটা হজরত হাকিমুল মুত্তানবীর জন্য লিখছেন যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিরকাত শরে মিসকাত কিতাবে আল আইন ও হক কুনে হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে লিখছেন যে আল্লাহ আল্লাহওয়ালাদের কলবের উপরে রুহের উপরে সর্বদা আল্লাহ পাকের নজর থাকে, যে আমার দোস্তের অন্তর কোন দিকে মোতাবাজ্জে, কি চান তিনি, কি কথা বুঝেন নাই। মি দেহাদ ইয়াজদা মুরাদ মুত্তাকি, যে আউলিয়াদের যেটা মনের চাহাত আল্লাহ পাক সেটা পুরা করতে থাকে। দোস্ত আপনার এটা পছন্দ রাখছে, আচ্ছা ঠিক আছে হয়ে যাক। এই কারণে আল্লাহওয়ালাদের নিকট থেকে নিকট মানুষ দোয়ার জন্য যায়, যে এক আল্লাহওয়ালা দোয়া করে দিলে আল্লাহ পাক কবুল করবেন, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। হ্যাঁ, তো কোন আল্লাহওয়ালার আল্লাহওয়ালাকে সন্তুষ্ট করার ফায়দা, যে যখন সে বারবার বারবার বিভিন্ন আচরণে তার প্রতি মহব্বত পয়দা হয়ে যাবে এ আল্লাহওয়ালার অন্তরে, তো আল্লাপাক যখন দেখবেন আমার দোস্তের অন্তরে অমুক বন্দার মহব্বত দেখতেছি, আল্লাপাক তাকে মহব্বত করবেন, আল্লাহ তাকে মহব্বতের ফয়সালা করবেন, তাকে উলি আল্লাহ বানাই দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, বাহ বাহ বাহ, কেসা কেসা কথা লিখছেন হযরত হাকিম মুহাম্মদ। হযরত সাবিল পড়েন না? হ্যাঁ, খালি হযরত সাবিল পড়া যথেষ্ট না, কোন আল্লাহওয়ালার সৌভাগ্য যদি অর্জন না করা হয় হযরত সাবিল পড়ে কোনো ভালো কিছু সুন্দরভাবে বুঝে আসবে বলে মনে হয় না, বরং এমনও হতে পারে যে পড়ে 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 আরো তার কাছে খুশকি মনে হবে, ভাই কি এটা, কিসব কথা লিখছে, কিসব কথা। হ্যাঁ না, ছোটবেলা দেখছিলাম যে ছোট এক বাচ্চাকে ওর দাদি বলছিল যে, ছোট ছেলে, ওর দাদি বলছিল এই তোরে লাল লাল টুকটুক বউ দিব, ওই নাতি কইসা দাদির এক থাপড় লাগাই দিছে, যে কিসব কথা এগুলো, কিসব কথা, বুঝো নাই? বিয়ের কথা কইলি কেন তুই? ছোট বাচ্চাদের বিয়ের কথাগুলো কিন্তু পিটান দেয়, চুল ধরে টানে, শাড়ি শুড়ি মাথার থেকে ফালাইয়া দেয়, বকা দেয়। ওইটাই যখন বড় হয়ে যায় তখন দাদির গিয়ে কয়ে যে আব্বারে কয়ে এটা আমার বিয়ের ব্যবস্থা করে দাও। বাহ বাহ, আগে তো লাল টুকটুক বউর কথা শুনে খাইছে বউ দাদি থাপ্পড়, এখন উল্টা তারই খুশামত করতেছে, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ওই বুঝ থাকে না, ওই নূর থাকে না, ততক্ষণ মনে হয় এগুলো কিসব কথা বলে, আর যখন ওই রূহ পয়দা হয় তখন মনে হয় হায় হায় কি কি হাকিকতের সন্ধান পেলাম আমি, কি হাকায়কের সন্ধান লাভ হলো আজকে। হ্যাঁ, তো কি এক নূরের ঝানের সন্ধান লাভ করলাম আজকে আমি। তো ওই কাজী সাবির কিতাবে লিখছেন হযরত থানভী, শায়খকে খুশি করার চেষ্টা করতে থাকো, সুন্দর কথা বললে, এটাও লিখছেন ভালো ভালো কথা কো যাতে শায়খকে খুশি করা যায়। হ্যাঁ, তার সঙ্গে মাঝে মাঝে সাক্ষাৎ করো, দেখা করো, সোহবতে বসো, যাতে খুশি আসা যাওয়া রাখো, আসা যাওয়া রাখো, এই কারণে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এটাও লিখছেন যে মাঝে মাঝে তাকে হাদিয়া দাও, কারণ হাদিয়ার কারণে মানুষের প্রতি মহব্বত পয়দা হয়। তো উদ্দেশ্য হলো হাদিয়া না, উদ্দেশ্য হলো তার দিলকে তোমার প্রতি আকৃষ্ট করা, আর সেটার উদ্দেশ্য হলো যে আল্লাহওয়ালার দিল তোমার প্রতি আকৃষ্ট হলে আসমানওয়ালার নজর তোমার প্রতি আকৃষ্ট হবে। কেসা কেসা মামলা, আরে ভাই সুবহানাল্লাহ। আমি তো এগুলো আলহামদুলিল্লাহ আমার বুজুর্গানের বরকতে শোনার তৌফিক হলো, কিন্তু এটা ডাইরেক্ট কজলুল সাবিলে পড়ে দেখো মনে হবে কয়েকটা লাইন পড়লো আর কি, কিন্তু আল্লাহ পাকের করম যে সেটা সরা এই। হ্যাঁ, সরা করার জন্য দিল দরকার। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সিনা খাহাম সরা সরা আসফিরাক, সিনা খাহাম সরহা সরহা আসফিরাক তাব গোয়াম সরহে দর্দে ইস্তিয়াক। ওয়াহ 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 ওয়াহ, সিনা খাম সরহা সরহা আসফিরাক, মাওলার থেকে দূরে পড়ে আসি, হ্যাঁ সেই যন্ত্রণা কাতর একটা হৃদয় আমি চাই, সেই ব্যথা ভরা দিল যদি আমার নসিব হয় তো আল্লাহর ভালোবাসার ব্যথার যন্ত্রণার ব্যাখ্যা আমি দিব। আল্লাহর মহব্বত আর ভালোবাসার ব্যথা আর যন্ত্রণার ব্যাখ্যা দেওয়ার জন্য আগে ব্যথা ভরা দিল ভিতরে পয়দা হইতে হয়। হ্যাঁ, আর না হলে ব্যাখ্যাও করা যায় না। আল্লাহ আমাদেরকে নসিহত করেন, বাকি আমার যতটুকু ব্যাখ্যা করার তৌফিক হয়েছে এটা আমার শায়খের দোয়ার বরকতে, আমার মাশায়েখ কেরামের, হ্যাঁ রুহের ফয়জের বরকতে। বস মামলা এসে আহলুল্লাহর সঙ্গে তাল্লুকের এক বরকত হল এই, যা কিছু আল্লাহ পাকের রহমত দেখে বন্দা সেটা সে মনে করতে থাকে এটা আমার শায়খের দোয়ার বরকত, আমার শায়খের সোহবতের বরকত, আমার শায়খের ফয়জের বরকত। এতে ফায়দা কি? ওজব কিবির থেকে মুক্তি লাভ করার রাস্তা খুলে যায়, ওজব কিবির থেকে, অহংকার থেকে, অহমিকা থেকে, আত্মম্ভরিতা থেকে, আত্মপ্রসাদ থেকে মুক্তি নসিব হয়ে যায়। হাকিম মুহাম্মদ থানভী রহমাল্লাহ যখন বয়ান করতেন মুসলধারে বৃষ্টির মতো এলেম বর্ষিত যখন হইত ওনার কলবে, হযরত থানভী তখন বলতেন তোমারই কিয়া হাকীকত মিয়া আ ইয়ে সব এমদাদ কে লুৎফ করম থে, আশফ আলী তোমার কি এগুলি সব তোমার শায়খ হাজি আমজাদুল্লাহ মুহাজির মক্কির ফয়েজ বরকত, এগুলো ফয়েজ কি জিনিস, ফয়েজ তোমার কপালের নাম, ফয়েজ কি জিনিস, ফয়েজ কি? আল্লাহ বলাদের সোহবত, তাদের অন্তরের মহব্বত, দোয়া এবং সেটার উসিলাতে আল্লাহ পাকের রহমতে সবটাকেই ফয়েজ বলে। কি কথা বুঝুন নাই? হ্যাঁ, আল্লাহ বলাদের সোহবতের বরকতে বড় দৌলত নসিব, ওইটার নামই ফয়েজ। ফাজা ইয়াফিজ ফয়জান মানে প্রবাহিত হওয়া, জিন্দিগি ভর সে আল্লাহ বলাদের দোয়ার বরকত প্রবাহিত থাকে জিন্দিগিতে, সেটাই ফয়েজ। ফয়েজ বরকত, ফয়েজ বুঝে না, আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, কবুল করেন। কিছু ফায়দা হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ। যতই আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে থাকবো, কেউ আপনাকে বলতে হবে না, আপনি নিজেই উপলব্ধি করবেন আলহামদুলিল্লাহ, তু নে মুজকো ক্যা সে কা শাওকে ফারাওয়া কর দিয়া, পহলে যা ফির জানে যা ফির জানে জানা কর দিয়া, এ শায়দ তুমি আমাকে কোথায় থেকে কোথার থেকে কোথায় নিয়ে পৌঁছে দিস, কি মা কি মামলা। হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমুল্লাহর কাছে গেছেন খাজা আজিজুল হাসান মুরজুর, ইংরেজি শিক্ষিত লোক। পরে যখন হাকিম মোহাম্মদের সোহবত থেকে আসতেছিলেন, তখন একদিন তিনি বলতেছিলেন যে আমুদা বুদাম বতু বুদ্দার গগল, হাকিম মোহাম্মদ আপনার কাছে আসছিলাম দুনিয়ার মূর্তির ভালোবাসায় আক্রান্ত অবস্থায়, আজদারে ফয়জাত মুসলমান মীর আবাম, আপনার ফয়েজের দরবার থেকে ইসলামের দৌলত নিয়ে ফিরতেছি, আজদারে ফয়জাত মুসলমান মীর আবাম, এখানে এসে মুসলমান হওয়ার তৌফিক হয়েছে। আহ হা হা, কি কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আজদারে ফয়জাত মুসলমান মীর আবাম, সুবহানাল্লাহ তাআলা বিয়ান। তো সার কথা এই যে ভাই, যে আল্লাহ বলাদের সঙ্গে সম্পর্ক রাখি, উঠা বসা রাখি, আসা যাওয়া করতে থাকে, সবটা গুরুত্বপূর্ণ এবং দামি, এবং নিঃসন্দেহে এটা বহুতই ফলপ্রদ হবে ইনশাআল্লাহ তাআলা, অনেক বড় দৌলত অর্জন হবে এই পথে ইনশাআল্লাহ তাআলা। আর মেহনত চেষ্টা করতে থাকি, হ্যাঁ আমল করতে থাকি, সময় কম কিন্তু প্রস্তুতি নিতে হবে বড় আকারে এই কম সময়ের মধ্যে, এজন্য গাফেল না থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এখন অনেকেই বলতে থাকে আজকাল, হ্যাঁ আপনারা কি করেন ওখানে, তাসাউফ নিয়ে ব্যস্ত আছেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, হ্যাঁ না যুদ্ধ করবেন, জেহাদ করবেন, রাজনীতি করবেন, অনেক কিছু বলে না। আমার ভাইরা, ইসলাম এমন বড়, ইসলামের এক এক অনেক অনেক শাখা, ইসলামের খেদমতের, ইসলামের এক এক শাখার খেদমত আল্লাহ পাক এক একজনের দ্বারা নেন, নবীর দ্বারা আল্লাহ পাক সবগুলো কাজ নিছেন, কিন্তু নবীর পরে কেউ এরকম না যে একজনের দ্বারা আল্লাহ পাক সব কাজ নেন। আল্লাহ পাক একজনকে কারি সাহেব বানান, একজনকে হাফেজ সাহেব বানান, কেউ হেফজখানায় পড়ায়, কেউ কেরাতখানায় পড়ায়, কেরাত সহি শুদ্ধ করে, কেউ বুখারী শরীফ পড়ায়, কেউ ফতোয়ার কিতাব পড়ায়। কি কথা বুঝেন না? হ্যাঁ আপনি বুখারী শরীফ পড়ান, আপনি কি কোরআনের প্রতি সম্মান করেন না? আপনি তো হেফজখানায় পড়ান না, এই কথা বলার কোন অর্থ আছে? হ্যাঁ আপনি হাফেজ সাহেব মানুষ, খালি কোরআন শরীফ নিয়ে ব্যস্ত, আপনি বুখারী শরীফ পড়ান না কি জন্য, এই কথা বলার কোন অর্থ আছে? হ্যাঁ আপনি মসজিদে খালি আজান দেন, আপনি জুমার নামাজ পড়ান না কি জন্য, জুমার নামাজকে আপনি ইসলাম মনে করেন না? এই খতিব সাহেব আপনি খালি খুতবা দেন, আপনি তো মসজিদে আজান দেন না, আজানকে আপনি ইসলাম মনে করেন না? এই যে ইসলাম পন্থীদের কিছু লোকের মধ্যে এই আবেগী কথাবার্তা, অমুক জায়গায় খালি একটা নিয়ে ব্যস্ত বিয়া, আর কোনটা নাই, ওখানে দিন নাই, এরা দিন বুঝে নাই, এরকম কথাবার্তা যারা বলে এরা বড় বিভ্রান্তির শিকার। কথা বুঝতেছেন ভাইয়েরা? এরা বড় বিভ্রান্তির শিকার। এক এক আলেমে দিনের দ্বারা আল্লাহ পাক এক এক ভাবে কাজ নেন। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের এক উস্তাদ ছিলেন, লালবাগ মাদ্রাসাতে পড়াইতেন, ফের শেষ জীবনে যাত্রা বাড়িতে ছিলেন, হাটহাজারী এই মাদ্রাসায় এক বড় আলেম, বহুত বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, দুজনের একই রং ছিল, সারা জীবন খালি হাদিসের কিতাব পড়াইছেন এবং অতুলনীয় তাদের দর্স, এই দুনিয়ার অন্য কোন কাজের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই, গাছ তো করতে যান নাই, ওয়াজ মাহফিলেও যান নাই, মোনাজারা করতেও যান নাই, মিছিল করতেও যান নাই, রাজনীতি করতেও যান নাই, তারা কি জান্নাতে যাবেন না? তারা কি ছোট মানের ওলি আল্লাহ না বড় মাপের ওলি আল্লাহ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যেতেন না, খালি মসজিদে নববীতে বসে থাকতেন, কেউ গাছতেও না, মিছিলেও না, কোথাও না, খালি দিন রাত ওখানে বসে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন, এই বলছেন, এই বলছেন, এগুলি খালি মুখস্থ করতেই থাকতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম বুঝেন নাই, দিন বুঝেন নাই, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের আকাবের দিন, আমাদের উলামায়ে দ্বীনের এক একজনের দ্বারা এক এক খেদমত দিচ্ছেন, কারোর মধ্যে একাধিক রঙও একত্রিত হয়ে গেছে, যার মধ্যে যেটা পয়দা হয়ে গেছে ঠিক আছে, দিনের এই খেদমত গুলো প্রত্যেক কোনোটা ফরজে আইন না, ফরজে কেফায়া। কিছু লোকের দ্বারা খেদমত হইতেছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাকিরা তাদের জন্য তাদেরকে মহব্বত করবে, তাদের জন্য দোয়া করবে, তাদের প্রতি সহযোগিতা সমর্থনের মনোভাব রাখবে, বস যথেষ্ট বাসা আল্লাহ, তাদের বিরোধিতা করবে না, তাদের সঙ্গে শত্রুতা করবে না, এতটুকু। কিন্তু এমন সব কথাবার্তা বলা কিছুদিনের কাজ করার পরে যে অন্যান্য দিনের কাজ যারা করেন তাদেরকে প্রতিপক্ষ মনে করা, শত্রু ভাবা, বিদ্বেষী ভাবা, ভিন্ন মনে করা, এটা বিভ্রান্তি, এর থেকে তওবা করা ফরজ। এতে করে পরস্পরের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উপর আঘাত আসে, এটা করা চাই না, এর থেকে বিরত থাকা চাই। হ্যাঁ, ইমানের যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমান মুসলমানের ভাই, এই ইমানের এই ভ্রাতৃত্বপূর্ণ অধ্যায়ের নূর দ্বারা নিজেদের সকলকে আলোকিত রাখা চাই, অন্তরাত্মা জীবনকে আলোকিত রাখা চাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই কথা বুঝেন না যে আল্লাহ পাক যে বলে দিচ্ছেন তোমরা সব মুমিনরা পরস্পর ভাই ভাই। ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা হল যে নিজেদেরকে পরস্পর ভাই ভাই মনে করা এবং নিজেদের নিজেরা পরস্পর ঘনিষ্ঠ হয়ে থাকা এবং খায়ের খা হয়ে থাকা, সেটার উপর আঘাত আনা কোন দিনের খাতেমের জন্য কিভাবে সম্ভব হইতে পারে? তাহলে দিনের খেদমত সে বুঝে নাই, সে দিনের খেদমতের সে জ্ঞান তার মধ্যে কামেল ভাবে, সহি ভাবে এবং পাকা ভাবে এখনো পয়দা হয়নি এবং কোনো কাঁচা রয়ে গেছে, সেটা সংশোধন করা চাই। بس وآخر الدعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
ما شاء الله ما شاء الله جزاك الله جزاك
ভাই একটু এক দুই মিনিট বসলে, সিলেটের এক বড় আলেম দ্বীন ইন্তেকাল হয়ে গেছে, তার জন্য একটু দোয়া করি আমরা। সিলেট দরগা মাদ্রাসা, ওখানে ওটার নাম হলো জামিয়া কাসেমুল উলুম না, এখানে বড় বড় ওলামা মাশায়েখ বুজুর্গানে দিন ছিলেন। এই মাত্র দুই আড়াই সপ্তাহ আগে ওখানের এক মহাদ্দেসের ইন্তেকাল হয়েছে, মাওলানা খলিলুর রহমান সাহেব, বহুতই আমার অত্যন্ত প্রিয় মানুষ, দোস্ত মানুষ ছিলেন, মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। আবার গত পরশুদিন না পরশুদিন দরগা মাদ্রাসার মুতামিম এবং শেখুল হাদিস যিনি, মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। অনেক বড় আলেম মানুষ, অনেক বড় আলেম, মুহাদ্দিস, মুফতি এবং মুনাজির, বহুতই আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় মাকাম দান করেছিলেন, আর কঠিন কঠিন বিষয়কে এত সহজে বুঝিয়ে বলতে পারতেন, আজীব মামলা। যাই হোক, ওনার সঙ্গে আমার খুব বেশি গভীর মহব্বতের সম্পর্ক ছিল। সিলেট গেলে ওনার দরগা মাদ্রাসাতে দাওয়াত করতেন, যাওয়ার জন্য বয়ানের ইন্তজাম করতেন। ভাই আমরা একবার সুরায় ফাতিহা, তিনবার কুলহুয়াল শরীফ পড়ি, দোনো আলেম দ্বীনের জন্য সব রিসানি করে দিই। আল্লাহ পাক কবুল করেন, এর সব তাদের দুজনকে দান করেন এবং তাদের মর্তবা আল্লাহ তাআলা বহুত বহুত বুলন্দ করেন। ঠিক আছে, এখন ভাই ছুটি মাশাআল্লাহ। জলদি 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 সামনে আসুন। ভাই এদের জলদি করতে বলো, কারা বায়াত হতে চাইছে? আলাদা আলাদা করে দেন, এক একটা আগে দিয়ে পরে টানে না। শরীর যে কয়েকবারের কারণে বহুত দুর্বল মাসুস হইতেছে, হঠাৎ করে এই সমস্যা হয়েছে, ওই ঔষধ মনে হয় মুলতবি রাখতে হবে, বড় বেশি পেরেছেন। আজকে আবার সেই সমস্যা, এটা ধৈর্য লম্বা করে ধরো, যারা বায়াত হবেন তারা এটা লম্বা করেন ফের ধরেন। হ্যাঁ, তোমার বিবিকে বায়াত করে নিলাম আল্লাহ কবুল করে, চার তারিখে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? হ্যাঁ কামরুল হাসান। ঠিক আছে স্যার, তুমি আসো কোন জায়গায় এখন? সেখানে কি করো? ইউরানি নাজারের জিম্মাদার। ভালো এক হাবিসাব আমাদের দরকার, কোত্থেকে পাওয়া যাবে দেখো? মস্কের মস্ক করে কি তৈরি হয়? দুই চার পাঁচ দিন মস্ক করে কি কতটুকু আগে মস্কের ই হবে? হ্যাঁ ভালো উস্তাদ দেবো সেটা বলছি তোমার, মস্কের ই হবে দুই চার পাঁচ দিন দশ দিন মস্ক করে কি হবে? কিছুই হয় না, জলদি ইন্তজাম করো মিয়া। আরে ভাই এটা সবাই ধরছে? হ্যাঁ দর্শনদী থেকে কে আসছিল বায়াত হইতে সে আছে না? হ্যাঁ ঠিক আছে ইনশাল, সকলে ধরো ভাই রুমাল। মাওলানা রফিক সে কিতাব লো কতগুলো, হ্যাঁ আর ওই যে কাগজ লো, ওটার নাম কাগজ, সাদা কাগজ, নাম ঠিকানা লেখার কাগজ, আর না হলে মানুষ পেরেশান হয়। কি ঝামেলা আজকে, আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه تبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين قليل، فليعذر أحدكم قال بلنا الله أم التوبة كرتسي كفر تكي سر تكي بدات تكي تمام چھوٹو برو خنا تكي بشيش كره تو دیشتی تكي ধারণা থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে, আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব, রমজান শরীফে রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হলে হজ করব, সর্ব জায়গাতে সর্ব হালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করো, জিন্দগি সুন্ন শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আল্লাহ আমি বায়াত হতেছি চার তরিকাতে, সিলসিলায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়াতে। আল্লাহ চার সিলসিলার তমাম আউলিয়া কেরাম ও বুজুরগান দীন বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গ নসীব করে দিয়েন। হয়ে গেছে, এখন বসেন। ওই যারা বায়াত হয়েছেন তাদেরকে কিতাব দিবে একটা একটা, কই ভাই জলদি করো, যারা বায়াত হয়েছেন তারা এই কিতাব নেন একটা একটা করে, যতগুলি লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ, টেনশন করার দরকার নেই। পেরেশান না হন যে ভাই আমি পাবো কিনা পাবে, সবাই পাবেন ইনশাআল্লাহ, না পাইলে খানকা থেকে আবার নিয়ে আসবেন। আছে না এখানে যথেষ্ট নাকি? হ্যাঁ, কিতাব শেষ হওয়ার আগে, স্টক শেষ হওয়ার আগে আমাকে জানা। যারা বায়াত হয়েছেন নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে এই কাগজের মধ্যে দিয়ে দিয়েন। এগুলো কি ঠিক আছে? কি না হবে
মোহাম্মদ মনিরুজ্জামান খান,
আমরা চারজন আসছি
কুষ্টিয়া থেকে। সাব্বির কুষ্টিয়া, আপনি কি জন্য আসেন? তুমি কি জন্য আসছেন? তোমার নাম কি? তোমার নামটা নোট করো তো, আমার নাম্বার আছে আপনার
কাছে,
এই নাম্বারটা নোট করেন, পরে আমাকে দেন, এটা রাখলে ওদের সবার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। কি নাম? মনির, দেখেন মনির রফিকের সঙ্গে যোগাযোগ রাখেন, এর নাম্বার আছে না? এর সঙ্গে যোগাযোগ রাখেন, কিভাবে প্রোগ্রাম করা যায় এটা দেখবেন। স্যার কেমন আছেন? আল্লাহ কবুল করেন ওনাদের জন্য, কিতাব দিয়ে দেন, চারজনের কিতাব দিয়ে দেন, ওই যে ২০ নম্বর পৃষ্ঠা থেকে মেয়েদের আমল লেখা আছে। কি নাম আপনার?
মোহাম্মদ শফিকুল করিম।
শফিকুল করিম, অসংখ্য ফোন আছে ওই যে সেভ ছাড়া, এই জন্য নামটা সেভ করে দিও। তার আর ওই যে কুষ্টিয়ার মনির,